아닙니까? 아니 티이키 똥키 크지바보.
보트.com with Russell.
সিয়াম সাধনার পরে ঈদ আসে। ঈদ মানে আনন্দ, ঈদ মানেই ঘরে ফেরার ঢাক। আমরা ফিরে যাই আপনজনের কাছে। আমাদের এই পৃথিবীতে জীবনটা খুবই সংক্ষিপ্ত, নির্দিষ্ট একটা সময়ের জন্য এই পৃথিবীতে আসি, তারপরে চলে যাই। ঈদ একটা মানুষ কতবার পায় জীবনে? আমার মনে হয় এই ঈদটাকে যত বেশি সম্ভব উপভোগ করা উচিত আপনজনদের নিয়ে। যারা এবারের ঈদে বাড়ি যেতে পেরেছেন বা আপনজনের সান্নিধ্যে ঈদ করতে পারছেন, তারা সবাই আসলে ভাগ্যবান। এবং আমরা কৃতজ্ঞতা জানাই সৃষ্টিকর্তাকে এরকম চমৎকার সময় আমাদের উপহার দেওয়ার জন্য। এই আনন্দের প্রেরণা নিয়ে হয়তো আমরা আরো একটি বছর চমৎকারভাবে পথ চলব। অবশ্য তার আগে কোরবানির ঈদ আসবে, তখন আবারও ঘরে ফেরার ডাক আমরা পাব। এবং যারা এই ঈদে ঘরে ফিরতে পারেনি, তাদের জন্য কোরবানির ঈদ রয়েছে, সুতরাং মন খারাপের কিচ্ছু নেই। এবং আমার কাছে মনে হয় যে ঈদের সময় যতটা যন্ত্রণা মনে হয় এই বাড়ি ফেরার তারাটা এবং এই যে টিকিট কাটা, বাসের জন্য, ট্রেনের জন্য, লঞ্চের জন্য দীর্ঘ সময় অপেক্ষা, তারপর যখন আপনজনের হাসি মুখ দেখি, যখন পৌঁছে যাই সেই পুরনো শহরটায়, যখন দেখি যে এখনো সেই শহরের ঘাস, সেই শহরের গাছপালা সবুজ, আকাশ নীল, প্রিয়জনদের আদর ভালোবাসা সবকিছু আমাদের পথের কষ্ট ভুলিয়ে দেয়, ভুলিয়ে দেয় সারা বছরের যত যন্ত্রণা। আমার মনে হয় ওই মুহূর্তটার জন্যই আমরা ঘরে ফিরি। আমার মনে হয় এই সময়টাকে আমরা ধরে রাখতে চাই বছরের অন্য সময়গুলোর জন্য। আপনাদের ঈদ আনন্দময় হোক। আপনার জন্য, আপনার পরিবারের জন্য আমার তরফ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সবাই মিলে দারুণভাবে ঈদ করুন। এবং যদি কোনো ঘটনা পান বা এমন কাউকে খুঁজে পান যিনি ঘটনা বলতে পারেন, যেহেতু ঈদের সময় আমাদের ব্যস্ততা একটু কম থাকে, আগামী কয়েকদিন তাঁর কাছ থেকে সেই ঘটনাটি শুনে নিন বা রেকর্ড করে নিন, তারপরে শেয়ার করুন ভূত ডট কমে। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। যারা এই সপ্তাহে বা এই ঈদ উপলক্ষে ঘটনা পাঠাতে পারেননি, তাদের জন্য কোরবানির ঈদ রয়েছে, সুতরাং আপনারা একেবারেই হতাশ হবেন না। এবং সেই সাথে একটা নতুন বছর, পহেলা বৈশাখ, সবকিছু মিলিয়ে খুব চমৎকার একটা সময় কাটাচ্ছি আমরা। সো আমার মনে হয় যে আপনারা যারা আমাদের সঙ্গে আছেন তাদের জন্য অনেক 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 শুভকামনা আমার তরফ থেকে। নতুন একটা বছরও শুরু হচ্ছে, গত বছরের গ্লানি এবং গত বছরের না পাওয়া কুটো এই বছরে পাওয়া হয়ে ধরা দিক, সেটাই আশা করব সৃষ্টিকর্তার কাছে, এবং আপনাদের সময় কাটুক দারুণ আনন্দে, সেটাই আমার প্রত্যাশা। কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাব। আজকে প্রথম যে ঘটনাটি পড়ব সেটি চমৎকার একটি ঘটনা পাঠিয়েছেন তানভীর তুষার। আমি তানভীর তুষারের ঘটনা খুবই পছন্দ করি, তিনি চমৎকার একজন স্টোরি টেলার, এবং তার ঘটনা নিয়ে আমরা কয়েকটা ফিল্মও বানিয়েছি, আপনারা সবাই দেখেছেন হয়তো। আজকে তার একটি ঘটনা আমরা শোনাব, এবং কে জানে হয়তো এটাও একদিন টিভির পর্দায় আপনারা দেখতে পারবেন। চলে যাচ্ছি ঈদ স্পেশাল এপিসোডের জন্য তানভীর তুষারের পাঠানো ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এবং রাসেল ভাইয়া, সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। অনেকদিন পরে আমি তানভীর তুষার একটা ঘটনা নিয়ে আসলাম এই স্পেশাল এপিসোডে। এই ঘটনাটি পাওয়া অনেকটা অদ্ভুত ভাবেই। আমি গ্রামের বাড়িতে যাচ্ছিলাম রাতের ট্রেনে। বিমানবন্দর রেল স্টেশন থেকে যখন ট্রেনে উঠি, তখন দেখি আমার পাশের সিটে এক ভদ্রলোক বসে আছেন। রাতের ট্রেন জার্নিতে আমার ঘুম আসে না, তাই মোবাইল চেপেই সময় কাটে। তেমনি এক হরর সিন দেখছিলাম ফোনে। ভদ্রলোক আমার ফোনের দিকে তখন তাকিয়েছিলেন। এরপরে নীরবতা ভেঙে আমাকে বললেন, এমন কত ভয়ানক ঘটনা আছে মানুষের জীবনে। শুরু হল দুজনের কথা বলা। জানতে পারলাম তার লাইফেও একটা ঘটনা রয়েছে। যেহেতু অনেক দূরের জার্নি, হাতে অনেক সময়, রাতের ঘন কালো অন্ধকারে ছুটে চলেছে ট্রেন, এমন সময় একটা ভৌতিক আড্ডা মন্দ কি। তিনি শুরু করলেন তার সাথে ঘটে যাওয়া ভয়ানক এক ঘটনা। যে সময়ের ঘটনা আজ শেয়ার করব, তখন দেশে গ্রামের যোগাযোগ ব্যবস্থার খুব একটা উন্নতি হয়নি। কোথাও যেতে চাইলে পায়ে হেঁটে অথবা গরুর গাড়ি ছিল ভরসা। গ্রামের দু একটা বাড়িতে তখন সবে মাত্র বাইসাইকেলের দেখা মিলেছে। এমনি এক সময়ে দেশের প্রত্যন্ত এক গ্রামে শাহিনের বাস। সে সবে মাত্র ক্লাস নাইনে পড়ে। লম্বা আর সুঠাম দেহের হওয়ায় দেখে বয়সের তুলনায় বেশ খানিকটা বড়ই লাগে তাকে। সে সময়ে গ্রামের বাড়িগুলোও হতো বেশ দূরে দূরে। এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার মাঝে বেশ ছোপঝাড়, জঙ্গল, মাঠ, খালবিল পার করে যেতে হতো। কোথাও কয়েকটি পরিবার মিলে কিছু ঘর, আবার তার পাশে বিস্তৃত ফসলি জমি। শাহিনের বাড়ি থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে ছিল তার স্কুলের এক স্যারের বাড়ি। শাহিনের চাচা শহরে থাকত। সাধারণত কোনো চিঠি লিখলে তিনি তাই স্কুলে মাস্টারের ঠিকানায় লিখত। স্যার প্রায়ই বড়গঞ্জে যেত, তখন ডাকঘর থেকে চিঠি নিয়ে আসত, আর সেই চিঠি স্যার স্কুলে আসার সময় নিয়ে এসে শাহিনের হাতে দিত। বৈশাখের তখন শুরু, চারিদিকে প্রখর রোদ, বৃষ্টির দেখা নেই কদিন হল। গ্রামের মুরব্বীরা বলে, ঝড় আসবে তো তাই এই গরম পড়েছে। এমনি এক তপ্ত দুপুরে শাহিন স্কুলের এক গাছতলায় ক্লাসের ফাঁকে কয়েকজন বন্ধুর সাথে খেলছে। হঠাৎ স্যার তার দিকে ছুটে এসে জানালো তার চাচার একটা চিঠি এসেছে, কিন্তু তিনি স্কুলে আসার সময় ভুলে গেছেন, কাল এনে দেবেন মনে করে, আর চাইলে স্কুল ছুটির পরে শাহিনও যেয়ে নিয়ে আসতে পারে। শাহিন জানালো ছুটির পরে সে যাবে চিঠি আনতে। স্কুল ছুটির পরে শাহিন যখন বাড়িতে গিয়ে তার মা বাবাকে চিঠির কথাটা জানালো, তখন তারা বলল, কাল তো স্যার নিয়েই আসবে, এই গরমে তো আবার এত দূর যাওয়ার দরকার কি। কিন্তু শাহিন তার চাচার খুব আদরের, আর চিঠির অপেক্ষায় থাকে সবসময়, তার ধৈর্য নেই, আজ তাকে চিঠি পড়তেই হবে। শাহিন বাবা মাকে জানিয়ে বাড়ি থেকে বের হল। যাওয়ার সময় তার পাশের বাড়ি থেকে তার কাজিনের কেনা একটা হিরো বাইসাইকেল নিয়ে নিল। শাহিন যখন সাইকেলে উঠে প্যাডেল করা শুরু করল, তখন সূর্য প্রায় পশ্চিম আকাশে হেলে পড়েছে। তার গ্রাম পার হয়ে বিশাল একটা ধান ক্ষেতের মাঝে দিয়ে এঁকে বেঁকে চলে গেছে রাস্তা। রাস্তার দুপাশে বিস্তৃত ফসলি জমি, একটু পরপর রাস্তার দুই ধারে বাঁশঝাড় আর বড় বড় আম গাছ। গ্রামের ভাঙাচোরা এই মাটির রাস্তায় খুব জোরে সাইকেল চালানো যায় না, আর বৃষ্টি পড়লে তো কথাই নেই, মাঠ বন পেরিয়ে সাইকেলে স্যারের বাড়ি যেতে পার হতে হয় আরও একটা গ্রাম। সেই গ্রামের কিছু আগে একটা খাল আছে রাস্তার পাশ ঘিরে, আর এটা নিয়েই আছে বিস্তর কিছু গ্রাম্য ঘটনা। ছোট থেকে এইসব ঘটনা শুনে এসেছে শাহিন। অনেকেই রাতে একা এড়িয়ে চলে এই রাস্তা। শাহিন যখন প্রায় অর্ধেক পথ চলে এসেছে, ঠিক তখনই কোথা থেকে একগুচ্ছ শুকনো পাতা আর ধুলোর ঝড় এসে লাগলো তার চোখে। সাইকেল থেকে নেমে দাঁড়ালো শাহিন। আশেপাশে অনেক বেশি নিস্তব্ধ মনে হচ্ছে এখন। দূরে কোথাও ভেসে আসছে পাখির উচ্চ স্বরে কিচিরমিচির শব্দ। কালো অন্ধকার যেন ঘনিয়ে আসছে চারপাশে। পশ্চিম আকাশে চোখ পড়তেই শাহিন দেখল কালো মেঘ জমতে শুরু করেছে আকাশের কোণ ঘিরে, আস্তে আস্তে তা ঘিরে ফেলছে পুরো আকাশকে। শাহিন জানে কি হতে চলেছে, কালবৈশাখী ঝড়ের জন্য প্রস্তুতি নিচ্ছে প্রকৃতি। ঝড় আসার আগে আরও কিছু সময় বাকি আছে। শাহিন সাইকেলে উঠে দ্রুত সাইকেল চালানো শুরু করে। কিছুক্ষণ পরেই চারিদিক এত অন্ধকার হয়ে এলো মনে হচ্ছে সন্ধ্যা নেমে রাত হয়ে যাচ্ছে। গাছের নিচে মাটির রাস্তা যেন অন্ধকারে, আর কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ শুরু হলো এলোমেলো বাতাস। ফাঁকা মাঠে বাঁধা গরু ছাগল নিয়ে কৃষকরা যে যার বাড়ির পথে দৌড়াচ্ছে। শাহিন পরের গ্রামটাও পার করে ফেলেছে ততক্ষণে, স্যারের গ্রাম আর কিছু পরেই। এর মাঝেই বাতাসে ভেসে আসলো কয়েক ফোঁটা বৃষ্টি। আর বেশি সময় নেই, শাহিন আরো দ্রুত সাইকেল চালাতে শুরু করে। নেমে আসে ঝুম বৃষ্টি, আশেপাশে কোনো বাড়িঘর নেই। কোনো মতে শাহিন যখন স্যারের বাড়িতে গিয়ে পৌঁছালো তখন প্রায় কাক ভেজা অবস্থা তার। স্যার তাকে দেখেই বলল, পাগল, এই বৃষ্টি মাথায় নিয়ে কেউ আসে? তাড়াতাড়ি ভেতরে আয়। শাহিনের দিকে একটা তোয়ালে এগিয়ে দিল স্যার। বাইরে তখন শুরু হয়েছে প্রচণ্ড ঝড়। বাতাসের তোড়ে যেন গাছপালা ডাল ভেঙে পড়ছে চারিদিকে। ঘরের মাঝে থেকেও মনে হচ্ছে কখন যেন বাতাসে উড়ে চলে যাবে ঘরের চালা। এভাবে ঠিক কত সময় চলে গেল জানা নেই। একটা আশঙ্কার ভয় নিয়ে কেটে গেল সবার সময়। ঝড় যখন থেমে গেল তখন চারপাশ এত নিস্তব্ধ যে বাইরে বের হয়ে কাদায় পা দিয়ে সেই শব্দও যেন শোনা যাচ্ছে। শাহিন তার স্যারকে বলল, স্যার চিঠিটা দেন, আমি এখন বের হই, বাবা মা মনে হয় অনেক চিন্তা করছে। যে ঝড় হল তাতে মনে হয় রাস্তার অনেক গাছপালা ভেঙে পড়েছে, আর যে কাদা হবে তাতে রাতেই এই অন্ধকারে তুই যেতে পারবি না। কিন্তু শাহিন কোনো মতেই থাকবে না, তার বাবা মা চিন্তায় আছে, তাকে যেতেই হবে। স্যার যখন দেখল সে আর থাকবেই না, তখন টেবিলের ড্রয়ার থেকে শিশির খামটা শাহিনের হাতে দিয়ে দিল, আর তার হাতে দিল দুই ব্যাটারির একটা লাইট। শাহিন লাইট আর সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল রাস্তায়। শাহিন যখন স্যারের বাড়ি ছেড়ে গ্রামের পথে পা দিল, চারপাশে তখন অনেক মানুষ, অনেকেই হ্যারিকেন আর কেরোসিন কুপিবাতে হাতে নিয়ে বের হয়ে এসেছে ঝড়ে কি কি ক্ষতি হলো তাই দেখতে। এদিক ওদিক ছড়িয়ে পড়ে আছে গাছের ডালপালা, কোথাও আবার আস্ত গাছ ভেঙে পড়ে গেছে। শাহিন যখন গ্রাম পার হয়ে রাস্তায় আসলো তখন পাশের সেই গুমট নিস্তব্ধতা ভেঙে ঝিঝি পোকার ডাক শুনতে পেল। দূরে কোনো খাল থেকে ভেসে আসছে কোলাব্যাঙের ডাক। মাথার ওপরে কালো মেঘ কেটে গিয়ে দেখা যাচ্ছে চাঁদ। একটু আগে যে বৃষ্টি হলো তা যেন বোঝাই যাচ্ছে না রাস্তা আর গাছের ভাঙা ডালপালা বাদে। এদিকে একপাশে খাল, তাই খুব একটা গাছ নেই রাস্তার পাশে। চাঁদের আলোয় বেশ ভালোই দেখা যাচ্ছে রাস্তা, কিন্তু সমস্যা হলো মাটির রাস্তা এত পিচ্ছিল হয়েছে যে সাইকেল নিয়ে হেঁটে যাওয়াও অসম্ভব হয়ে যাচ্ছে। মাঝে মাঝে আবার গাছের ডাল সরিয়ে যেতে হচ্ছে তাকে। এভাবে যখন খালের একটা বাঁক ঘুরে যায় শাহিন, তখন রাস্তা একটু উঁচু হওয়ায় তেমন পানি কাদা জমে নেই। সে সাইকেলে উঠে প্যাডেল করা শুরু করে। মিনিট দুই যাওয়ার পরেই বুঝতে পারে তার সাইকেল কেমন যেন হঠাৎ ভারী হয়ে এলো। কোনোভাবেই যেন আর আগের গতিতে সামনে এগোচ্ছে না। সাইকেল থেকে নেমে হাতে থাকা লাইট জ্বালিয়ে দেখে নিল সে, না, চেইন কাভারে বা চাকায় কোনো ডাল বিধেনি। তাহলে হঠাৎ এমন কেন হল? লাইট অফ করে সাইকেল নিয়ে সামনে এগোতেই দেখে আবার সবকিছু স্বাভাবিক। সে সাইকেলে উঠে আবার চালানো শুরু করে। কিছুটা পথ যাওয়ার পরে আবার সেই অবস্থা। মনে হলো পেছন থেকে কেউ সাইকেল টেনে ধরেছে। সে পেছনে ফিরে তাকালো, দেখল কিছু নেই। এবার কিছুটা ভয় পাওয়া শুরু করল সে। বার কয়েক পিছনে লাইট মেরে দেখে নিল। লাইটের হলদে আলোতে কিছুই দেখা গেল না। চারিদিক ফাঁকা নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার শব্দ। ভিতরে ভিতরে একটা ভয় কাজ করা শুরু করল তার। মনে সাহস নিয়ে আবার প্যাডেল করা শুরু করল সে জোরে। গ্রামে সাধারণত মাটির রাস্তার নিচে দিয়ে আগে পানি পারাপারের জন্য গর্ত করা হতো। ঠিক তেমন একটি জায়গা পার হতেই সাইকেল একটু ঝাঁকি দিয়ে উঠে সে রাস্তার পাশে পড়ে গেল। হাত থেকে লাইট কোথায় পড়ে গেল বেশ কিছুক্ষণ খুঁজেও আর সেটা পাওয়া গেল না। অগত্যা নিরুপায় হয়ে চাঁদের আলোকেই ভরসা করে দাঁড়িয়ে সাইকেল তুলে নিল। মনে হয় চেনটা পড়ে গেছে। আবার ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ হচ্ছে। এই অন্ধকারে চাঁদের আলোয় সাইকেল আর সারানো যাবে না, তাই হাঁটাই একমাত্র উপায় তার। একটু দূরে যেতেই অন্ধকার শুয়ে এলো। ঝিরিঝিরি বাতাস গায়ে লাগছে। হঠাৎ পেছন থেকে কেউ একজন ভারী কণ্ঠে বলে উঠল,
হ্যাঁ ছেলে, দাঁড়াও।
দরাজ গলা শুনে শাহিন দাঁড়িয়ে গেল। পেছনে ফিরে তাকিয়ে অবাক, এক লোক রাস্তার পাশে দাঁড়িয়ে, কিন্তু তার পায়ের কাছে পড়ে আছে সাদা অথচ ময়লা কালারের একটা কাপড়ে পেঁচানো কিছু। প্রথম দেখাতেও তার লাশ বলে মনে হল শাহিনের। বুকের মাঝখানটা ধরাস করে উঠল। মনে হয় হৃৎপিণ্ড এখনই বেরিয়ে আসবে বুকের ভেতর থেকে। সাইকেল পেছনের দিকে নিয়ে লোকটার দিকে গেল। এই আবছা অন্ধকারে ভালো কিছু দেখার উপায় নেই। শাহিন লোকটার দিকে তাকিয়ে দেখল, বয়স আন্দাজ 60-এর মতো হবে। চেহারায় কেমন একটা অন্ধকার কালো মেশানো ঘোলাটে ভাব। লোকটি শাহিনকে বলল,
এই ঝড়ের রাতে এই পথে কাউকে পাচ্ছি না, এই পোটলা নিয়ে এখন কোথায় যাই বলতো?
শাহিন খেয়াল করে দেখল লোকটির হাতে সাদা কাঁফনে মোড়া একটা পোটলা টাইপ কিছু। শাহিন চমকে উঠে বলে,
আপনি কে? আর এত রাতে একা এই পোটলা নিয়ে কি করেন?
লোকটি শাহিনকে বলল,
এত কথা জেনে কি হবে বলো? এর চেয়ে তুমি আমাকে বলো সাহায্য করতে পারবে কিনা। এই পোটলাটা তোমার সাইকেলে তুলে নাও, আমাকে একটু এগিয়ে দাও।
শাহিন তো কোনো মতেই পোটলা সাইকেলে নেবে না। সে ভয়ে ভয়ে এক বাক্যে না করে সাইকেলের হ্যান্ডেল ধরে সোজা দৌড় দিল সামনের দিকে। পেছন থেকে শুধু একটা কথাই বারবার কানে ভেসে আসছে,
কাজটা ভালো করলি না।
রাতে এসে শরীরের কাদা ধুয়ে শুয়ে পড়ল শাহিন। চিঠি কাল সকালে দিনের আলোতে দেখা যাবে। পরদিন যখন শাহিনের ঘুম ভাঙল, তখন সকালের রোদ উঠেছে চারপাশে। সবাই বের হয়ে দেখছে ঝড়ের কি তাণ্ডব সারা রাত জুড়ে ছিল। শাহিন ফ্রেশ হয়ে চিঠি নিয়ে বের হলো বাইরে। খাম থেকে চিঠি বের করে মেলে ধরতেই শাহিন অবাক, চিঠিতে এসব কি? লাল কালিতে এসব হিজিবিজি কি লেখা? লেখার মাঝে মাঝে আবার কালচে দাগ। কেমন একটা আষ্টে গন্ধ এসে লাগলো নাকে। তার মা এসে বলল,
কি লিখেছে রে?
শাহিন চিঠি দেখিয়ে বলল,
কি সব লিখে দিয়েছে কিছু তো বুঝি না, আর কেমন একটা বাজে গন্ধ লাগছে।
তার মা হাত থেকে চিঠিটা নিয়ে নাকের কাছে ধরতেই বেশ বাজে একটা গন্ধ পেল, যেন পেটের ভেতরে সব গুলিয়ে উঠে মুখ দিয়ে বেরিয়ে আসবে। চিঠি রেখে স্কুলে চলে গেল শাহিন। স্যারকে জানালো চিঠির কথা। কোথাও কি কোনোভাবে পরিবর্তন হয়েছে কিনা? স্যার বলল,
খামে তো ঠিকানা ঠিকই আছে, তাহলে পরিবর্তন হবে কিভাবে?
বিকেলে বাড়িতে ফিরে শাহিন আবার চিঠিটা নিয়ে বসল। না, এ বোঝা ক্ষমতার বাইরে। রাতে খাওয়া শেষ করে যথারীতি সবাই শুয়ে পড়ল। আগে গ্রামের টয়লেটগুলো ছিল বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। শাহিনের রাতে টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়ল। ঘরে থাকা হ্যারিকেনটা জ্বালিয়ে বেরিয়ে পড়ল সে। তাদের উঠোনটা পেরিয়ে একটা তেঁতুল গাছ, আর তার পাশে কয়েকটা আম গাছ ও একটা গাব গাছ। এসবের মাঝেই তাদের টয়লেট। উঠোন পার হয়ে টয়লেটের দিকে এগিয়ে যেতে মনে হল, হঠাৎ একটা দমকা বাতাস খেলে গেল তেঁতুল গাছের মাছ দিয়ে, সেই সাথে নাকে ভেসে আসলো একটা পচা গন্ধ। শাহিন এসব নিয়ে না ভেবে সব শেষে যখন আবার ঘরের দিকে ফিরবে, ঠিক তখনই মনে হল বাম ঘাড়ে একটা গরম নিঃশ্বাস ফেলল কেউ। শরীরের মাছ দিয়ে যেন হঠাৎ বিদ্যুৎ চমকে গেল। হ্যারিকেন সহ পেছনে তাকিয়ে, না কিছু নেই, সবকিছু ঠিকই আছে। আবার সামনে দুপা হাঁটতে সেই গরম নিঃশ্বাসের সাথে এবার নিঃশ্বাসের বেশ স্পষ্ট শব্দ এলো কানে। হঠাৎ পেছনে ফিরতেই কয়েক সেকেন্ডের জন্য একটা কালো অবয়ব যেন চোখের সামনে থেকে ঘন অন্ধকারে মিলিয়ে গেল। রাতের ভয়টা পরদিন দিনের আলোয় যেন মিলিয়ে গেল। রাতের ঘটনার কাউকে বলল না শাহিন, মনের ভুল ভেবে ব্যাপারটা পার করে দিল। সারাদিন সবকিছু ঠিক, কিন্তু বিপত্তি ঘটল সেদিন রাতে। রাত ঠিক কতটা গভীর জানা নেই। শাহিনের ঘুম ভেঙে গেল অদ্ভুত এক শব্দে। হঠাৎ মনে হল অনেকগুলো কবুতরের ডাক ভেসে আসছে কানে, পাশেই কোথাও ডাকছে। এই রাতে কবুতর ডাকে কোথা থেকে? কবুতর সাধারণত মাঝরাতে এভাবে ডাকে না। যেভাবে ডাকটা শুরু হয়েছিল হঠাৎ ঠিক সেইভাবেই ডাকটা থেমে গেল। সবকিছুই নীরব কয়েক মুহূর্ত। ঠিক তখনই সশব্দে ঝনঝন করে উঠল টিনের চালা। মনে হচ্ছে শিলাবৃষ্টি শুরু হল। দৌড়ে হ্যারিকেনের আলো বাড়িয়ে দিল শাহিন। এই রাতে আজ আবার ঝড়। কিন্তু জানালার ফাঁকা দিয়ে কোনো বাতাস বা বৃষ্টি দেখা গেল না। হ্যারিকেন নিয়ে বের হল শাহিন। হ্যারিকেনের আলোয় দেখা গেল অনেকগুলো ঝুড়ি ঝুড়ি মাটি পড়ে আছে উঠোনে। মনে হচ্ছে টিনের চালা দিয়ে গড়িয়ে নিচে পড়েছে। কোনো কারণ না বুঝে আবার ঘুমোতে গেল সে। সকালে ঘুম ভাঙল মায়ের ডাকে। উঠোনে বের হয়ে দেখেন 7টা কবুতর মরে পড়ে আছে। কোনো কবুতরের মাথা নেই, মনে হচ্ছে কেউ টেনে ছিঁড়ে ফেলেছে মাথা। এক ফোঁটা রক্তও যেন নেই কোনো কবুতরের শরীরে। আর সবগুলো কবুতর সাদা হলেও পালক দেখে মনে হচ্ছে কেউ লাল রং করেছে।
ভয়ে গা শিউরে উঠল শাহিনের। পরে দুই রাতের সব ঘটনা জানিয়ে দিল বাড়িতে। সেসব শুনে মা ও বাবা চমকে গেল, কি হচ্ছে তাদের ছেলের সাথে। এর পরের কিছুদিন আর কোনো সমস্যা নেই। হঠাৎ সন্ধ্যা হবে হবে অবস্থা, চারপাশে আবছা আলো আঁধার। এর মাঝে এক ফকির এলো বাড়িতে, বয়স দেখে মনে হচ্ছে ষাটের ঘর পেরিয়েছে। সাদা দাঁড়ি, মাঝারি গড়নের চেহারা। এই সময়ে গ্রামে ফকির আসে না, তারা সাধারণত দিনের আলোতেই এসে বিকেলের মাঝে যে যার বাড়ি চলে যায়। তবু এসেছে যখন শাহিন এক মুঠ চাল নিয়ে এগিয়ে গেল। ফকির নিজের কাঁধ থেকে ঝোলাটা এগিয়ে দিল তার দিকে। শাহিন মুঠোর চালগুলো ব্যাগে ঢালতে যাবে, তখন দেখল ব্যাগের ভেতরে সেদিনের মতো মাথা ছেঁড়া কিছু কবুতর। এক নিমিষে ভয়ে পিছিয়ে গেল শাহিন। ফকির হাসতে হাসতে বলল,
কি ভয় পেয়েছিস নাকি? এমন মাথা ছেঁড়া কবুতরকে এই প্রথম দেখলি?
দেখ দেখ, ভালো করে দেখ, ব্যাগের ভেতরে কবরের মাটিও আছে।
পেছন ফিরে এক দৌড় দিল শাহিন। মা সহ এসে দেখে কোথাও কেউ নেই, শুধু এক মুঠো চাল ছড়িয়ে আছে উঠোনের সামনে। সেদিন রাতে খাওয়া শেষ করে শুয়ে পড়ল সে, চোখ বন্ধ করে শান্তিতে ঘুমিয়ে যায় শাহিন। ঠিক কত সময় পার হয়েছে জানা নেই, হঠাৎ বেশ ঠান্ডা লাগছে। মনে হচ্ছে শরীরে একটা ঠান্ডা বাতাস এসে লাগছে কোথা থেকে। সাথে সাথেই একটা কিছুর সাথে হোঁচট খেয়ে হুড়মুড় করে কিছু নিয়ে ভেঙে পড়ল সে। সে তো বিছানায় ছিল, এখানে কিভাবে আসলো? এখন ভাবার সময় নেই, আগে বাঁচতে হবে। লাফ দিয়ে উঠতে গিয়ে বুঝল হাতের নিচে শক্ত কিছু পড়েছে। ধরতেই মনে হলো হাড় টাইপ কিছু একটা ধরেছে সে। লাফ দিয়ে উঠতে চেষ্টা করলো শাহিন, বুঝতে আর বাকি নেই, একটা পুরনো ভাঙা কবরের মাঝে পড়ে আছে সে। কোনো মতে উঠে দাঁড়িয়ে লাফ দিয়ে বেরিয়ে এলো কবর থেকে। এ কি, কোথায় সে? চারিদিকে শুধু বড় বড় কবর আর কবর। কবরের চারপাশে পড়ে আছে অসংখ্য কাফন আর লাশ। কোনো কাফন সাদা চকচক করছে, কোনোটা ময়লা, আবার কোনোটা পোটলার মতো জড়সড় হয়ে আছে। চারপাশে এত কবর এর আগে কোনোদিন দেখেনি সে। ভয় আর নড়ার শক্তি নেই, মনে হচ্ছে ভয় অজ্ঞান হয়ে গেলেই যেন বেঁচে যাবে, কিন্তু সেটাও হচ্ছে না তার। কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। কিছু না ভেবেই দৌড় দিল একদিকে, একের পর এক লাশ আর কবর লাফিয়ে লাফিয়ে পার হচ্ছে সে। কিন্তু ঘেমে গোসল হয়ে যাচ্ছে তার, পানির জন্য গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। হঠাৎ লাফ দিতেই ডান পা ঢুকে গেল একটি কবরে। সে মুখ থুবড়ে পড়ল পাশে রাখা কাফন করা লাশটার ওপর। একটা ঝাঁঝালো আতরের গন্ধ ভেসে আসলো নাকে, সে সাথে লাশের শরীরের ঠান্ডা স্পর্শ যেন ঘামা শরীরেও হিম ধরিয়ে দিল। জোরে চিৎকার করে বাঁচতে ইচ্ছা হলো তার, কিন্তু ভয়ে গলা শুকিয়ে শব্দ যেন গলার ভেতরেই আটকে গেল। দুই হাতে লাশটা ধাক্কা দিয়ে পা টেনে বের করল সে। কয়েক সেকেন্ডের মাঝে যেন ঘটে যাচ্ছে সব, কত দ্রুত। লাফিয়ে উঠে আবার দৌড়াতে যাবে, ঠিক তখনই পায়ে অনুভব করল ঠান্ডা শীতল একটা স্পর্শ। ভয়ানকভাবে শির দ্বারা দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল শরীরে। মনে হলো এই স্পর্শ এই জগতের নয়, এটা অন্য কোনো জগতের এক স্পর্শ, যা আস্তে আস্তে নিয়ে আসছে শীতল এক মৃত্যু। জোড়া পা টান দিতেই কাফনের ভেতর থেকে বের হয়ে আসলো একটা বিভৎস লাশ। শরীর ক্ষতবিক্ষত, যেন কেউ আঁচড়ে তুলে নিয়েছে চামড়ার মাংস। লাশের হাত আঁকড়ে ধরেছে তার বাম পা। আরও ভয়ের ব্যাপার হল লাশের কোনো মাথা নেই, যেন ঠিক মাথা ছেঁড়া সেই কবুতরের মতো। ভয়ে আর মাথা কাজ করছে না শাহিনের, পা দিয়ে সজোরে একটা লাথি দিয়ে সে দৌড় দিল। চারপাশে ঝোপঝাড় দেখা যাচ্ছে এখন, কতক্ষণ দৌড়েছে খেয়াল নেই। শরীর যখন ছেড়ে দিয়েছে আর দৌড়াতে পারছে না, তখন সামনে একটা ডোবা পুকুর দেখতে পায় সে। চাঁদের আলোয় কুচকুচে পানিগুলো যেন চিকচিক করছে। এই জায়গা তার পরিচিত, সেই গ্রামের মাঝের রাস্তা, সেই পচা ডোবা। এখানেই তো সেই সাদা পোটলা হাতে লোকটাকে দেখেছিল সে। পা কাদায় পড়াতে এবার অনুভব করল পা কেটে গেছে, কয়েক জায়গায় ময়লা কাদা লেগে পায়ের কাঁটা জ্বালা করছে। শরীরে আর মনে হচ্ছে কোনো শক্তি নেই, কোনো মতে যেন শরীরটা টেনে তুলল রাস্তায়। কিভাবে এই রাতে এখানে এলো? এত কবর এই বিলে কোথা থেকে আসলো কিছুই তার মাথায় আসছে না, কি হচ্ছে তাও অজানা। পেছন থেকে একটা দরাজ কণ্ঠ শুনতে পেল সে, ভেসে এলো,
বলেছিলাম না ভুগতে হবে।
কণ্ঠটা পরিচিত, সেই ঝড়ের রাতে দাঁড়িয়ে থাকা লোকের। পেছনে ফিরে তাকাতেই দেখে সেই লোক এবারও হাতে সেই পোটলা। সাদা পোটলাটা ছুঁড়ে দিল শাহিনের দিকে। পোটলা খুলে কয়েকটা ছিন্ন ভিন্ন কাটা মাথা ছিটকে এলো শাহিনের দিকে। হার নিতে পারল না সে, জ্ঞান হারিয়ে ফেলল। শাহিন যখন সবকিছু আবার বুঝতে শুরু করে, তখন পেরিয়ে গেছে তিন দিন। বাড়িতে শুয়ে আছে তার ঘরের বিছানায়, পাশে দাঁড়িয়ে আছে তার ঢাকায় থাকা সেই চাচা। অবাক হয়ে চারপাশে তাকিয়ে সে দেখল দিনের আলো ঝলমল করছে। না, সবকিছুই বাস্তব। উঠতে চেষ্টা করেও পারল না, শরীরে প্রচণ্ড ব্যথা। সেদিন ভোরে তাকে এক কৃষক পড়ে থাকতে দেখে রাস্তার পাশে কাদামাখা অবস্থায়। পরে খোঁজ হলে বাড়ি আনা হয় তাকে। আরো কয়েকদিন লাগলো তার সুস্থ হতে। জানতে পারল ঘটনাগুলোর কারণ, তার চাচা শহরে এক শ্মশানের কাপালিকের কাছে কিছু শিখতে যায়। সেই কাপালিক তার চাচাকে কিছু শেখায়নি অনেকদিন থাকার পরেও, আর যে চিঠিটা তারা পেয়েছিল সেটা সেই কাপালিক কবুতরের রক্ত আর লাশের কাটা মাথার পচা গলা অংশ দিয়ে লিখে দিয়েছিল তার চাচাকে। আর চাচা ভুলে চিঠির জায়গায় সেই কাগজ খামে ভরে ফেলে। যতদিন সে ভুল বুঝতে পারে ততদিনে বাড়িতে ঘটে গেছে সব ভয়ানক ঘটনা। তাই দ্রুত তার চাচা চলে আসে এখানে, এসে এই কাগজটা পুড়িয়ে ফেলেন তিনি আর প্রতিজ্ঞা করেন এই কাজ আর জীবনে করবেন না। কিন্তু সেই ফকির বা দরাজ কণ্ঠের সেই লোকটাকে, বিলের মাছে ধানের জমির বদলে সেই অচেনা অবস্থান আসলো কোথা থেকে, সেই রাতে কিভাবে রুম থেকে শাহিন গেল সেখানে, এই প্রশ্নগুলোর কোনো উত্তর খুঁজে পাওয়া না গেলেও শাহিনের পায়ে রয়েছে সেই দিনের সেই ক্ষতের কিছু চিহ্ন, আর তার সারা জীবনের সাথে সেই জায়গায় মেশানো আজীবনের কিছু ভয়। ঘটনা শেষ করে রাতের ট্রেনের বগির আলোতে তিনি পায়ের ক্ষত স্থানগুলো দেখালেন আমাকে। আমার ভেতরেও একটা ভয়ের স্রোত বয়ে গেল। এই মানুষটার সাথে সেই ঢাকা থেকে আসলাম আমি পাশাপাশি বসে, তাকে একবার অনুরোধ করলাম আমার সাথে ছবি তুলতে, কিন্তু তিনি রাজি হলেন না। এমন মানুষকে আসলে জোর করা যায় না, তবে ঘটনা শেয়ার করতে চাইলে তিনি তা প্রকাশ করতে বললেন। কখন সময় কেটে গেল গল্পে বুঝতেই পারলাম না। ভোর ছটার কিছু পরে ট্রেন এসে থামল বনপাড়া রেল স্টেশনে। আমি কাঁধে ব্যাগ নিয়ে তাকে বিদায় জানিয়ে নেমে পড়লাম ট্রেন থেকে। মুক্ত বাতাসে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ভাবলাম, হাহ, কত মানুষের কত বিচিত্র সব ঘটনা, কতগুলোই বার আমরা জানি। আর বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটাই মাথায় তখন আসে না যখন সামনে বসে এমন উপলব্ধি করা যায় কারো জীবনের তিক্ত সত্য অভিজ্ঞতা। একটা হুইসেল দিয়ে ট্রেন চলে গেল অচেনা সেই গন্তব্যে, লালমনিরহাটের দিকে। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। অনেক দিন শেয়ার করতে পারিনি ব্যক্তিগত কিছু কারণে। অনেকগুলো ভয়ঙ্কর ঘটনা জমা হয়েছে আমার কাছে, আস্তে ধীরে নিয়মিতভাবে আবার শেয়ার করব ইনশাল্লাহ। সবাইকে ঈদের শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, ঈদের খুশিতে ভরে উঠুক জীবন, ঈদ মুবারক। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি আপনাদের তানবীর তুষারের পাঠানো এই ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। ঘড়িতে সময় রাত 12:33। কি মনে হয়, ঈদ কি শেষ হয়েছে? না, ঈদ শেষ হয়নি। ঈদ শেষ হয়নি ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত আমাদের ছুটি থাকে এবং যতদিন পর্যন্ত আমরা আসলে আপনজন প্রিয়জনের সান্নিধ্যে থাকি। আমি একটু কিছু কমেন্ট পড়ে ফেলি, কারণ আজকে অনেকেই আমাদের কমেন্ট করেছেন এবং কমেন্ট করছেন। যেমন হচ্ছে আমাদেরকে লিখছেন এখানে যারা, তাদের মধ্যে আমি যদি একটু পড়তে চাই। আপনারা সবাই একটু জেনে রাখুন, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhoot@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমাদের এখানে দেখতে পাচ্ছি মোস্তফা আলম রোমান আমাদের কমেন্ট করেছেন ফেসবুকে। আমাদের নিজেদের মানুষ নিজেদের ফেসবুকে কমেন্ট করছেন। আমাদের সাথে আছেন, রেগুলার আমাদের সাথে থাকেন শিপন হোসাইন, লক্ষ্মীপুর থেকে শুনছেন তিনি, এবং তিনি বলছেন যে তানভীর তুষারের প্রশংসা করেছেন এখানে। জাকির হোসাইন ঈদ মুবারক জানিয়েছেন। এমডি সাকিব আহমেদ আমাদেরকে ভালোবাসা জানিয়েছেন। আহমেদ নৌফ আমাদেরকে জানিয়েছেন ঈদ মুবারক। আমাদেরকে জানিয়েছেন দেখতে পাচ্ছি নাকিব আল হাসান, সাব্বিরজির ঘটনা নম্বরিং করে দিয়েন ভাই, দুই একটা ঘটনা খুঁজে পাই না। ওকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এস এফ মাহাদি, আমাদের সাথে আছেন এম রাহাত মোল্লা, আমাদের সাথে আছেন এম ডি ফারুক মোল্লা, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সানজার আহমেদ ফারহাদ, আমাদের সঙ্গে আছেন ওয়াহিদ রানা সৌদি আরব থেকে, আমাদের সাথে আছেন সাকিল আল আহমেদ, আমাদের সাথে আছেন ফেসবুক থেকে নাম আসে নাই, আমাদের সাথে আছেন এম ডি শফিউল ইসলাম, আমাদের সাথে আছেন রাজ রাজাক, আমাদের সাথে আছেন আমির খান, এম ডি এম আর এম রিপন আমাদের সঙ্গে আছেন, হায়দার আলমগীর উৎপল আমাদের সঙ্গে আছেন। ঈদ মোবারক জানিয়েছেন সবাইকে, অনেক ধন্যবাদ এবং আপনাদের সবাইকে প্রত্যেককে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এবং সেই সাথে একটু জানাতে চাই আমাদের মডারেটররা, তাদেরকে ধন্যবাদ জানাই যারা ঈদের খুশির সাথে সাথে ভূত ডট কমকেও সময় দিয়েছেন, এবং ভূত ডট কমে তারা ঘটনা যেমন পাঠিয়েছেন, শুধু ঘটনাই পাঠাননি, তারা যেটা করেছেন সেটা হচ্ছে এখনো পর্যন্ত আপনাদের সঙ্গে আছেন, আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। স্পেশালি রাব্বি আমাদের তানভীর তুষার ঘটনা পাঠিয়েছেন, কালকে আমাদের মডারেটরদের স্টুডিও এপিসোড আপনারা শুনবেন। সুতরাং ঈদের সময় যখন ব্যস্ত থাকে সবাই, তখনও তারা আপনাদের সঙ্গে আছেন। কারণ আসলে সত্যি কথা বলতে কি, আমি অনেক চিন্তা করে দেখেছি, আমার কাছে ঈদ মানে হচ্ছে আপনাদের সাথে আনন্দ বা অনুভূতি ভাগ করে নেওয়া। এটা কিন্তু একটা বিশাল আমার কাছেও আনন্দ মনে হয়, এবং আমি জানি না যে আপনাদের কাছে সেটা লাগে কিনা। আমি সারাদিনই খুব ব্যস্ত হয়ে থাকি যে কখন আপনাদের সাথে কথা বলবো, আপনাদের সান্নিধ্যে আসব, আপনাদের সাথে আনন্দ ভাগ করে নেব। যাই হোক, আশা করছি আপনারা সবাই আজকের এই এপিসোডটি উপভোগ করছেন। যদি উপভোগ করে থাকেন অবশ্যই আমাদের জানাবেন, যদি আমাদের কোনো সীমাবদ্ধতা থাকে সেটাও আমাদের জানিয়ে দেবেন ফেসবুক বা ইমেইলের মাধ্যমে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ঘটনাগুলো ভালো লাগবে, এবং কালকের এপিসোড শোনারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি বেশি কথা বাড়াবো না, কারণ আপনারা সবাই অপেক্ষা করছেন আসলে ভূত ডট কমের ঘটনা শোনার জন্য, আমার কথা শোনার জন্য। না বিরক্ত হয়ে যাবেন হয়তো। আপনাদের সবাইকে আবারও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমরা শুরু করছি আবারও আমাদের আজকের ভূত ডট কম।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
ভূত.com with Russell।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। ঈদের শুভেচ্ছা আপনাদের সবার জন্য, ঈদ মুবারক। এবং তানভীর তুষারের চমৎকার ঘটনার পরে একটা ছোট্ট ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। 2013 সাল থেকে আজ পর্যন্ত ভূত এফএম শুনছি, কিন্তু আমার কাছে অনেক ঘটনা থাকা সত্ত্বেও কোনোদিন পাঠাতে পারিনি। আজ উৎসাহ নিয়ে লিখতে বসলাম। এই প্রথম ঘটনা লিখছি, তাই বানানে অনিচ্ছাকৃত কোনো ভুল কিংবা কোনো সমস্যা থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ঘটনা। ঘটনাটি ঘটে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শেখপাড়া গ্রামে। ঘটনাটি আমার সাথেই ঘটে। প্রতিদিনের মতো আমি নিয়ম করে সন্ধ্যাবেলা বাসা থেকে বের হয়ে আমার কাছের কিছু বন্ধুদের নিয়ে আমার গ্রামের এক বাজারে যাই, এবং সেখানে ব্যক্তিগত কিছু কাজ করে সবাই খাওয়া দাওয়া করে আবার একসাথে বাড়ি ফিরে আসি। এভাবে এই আড্ডা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। কিন্তু একদিন কোনো এক কারণে আমার সাথে কেউ যায়নি, তাই আমি কিছুটা মন খারাপ করে একাই বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বলে রাখা ভালো যে আমাদের গ্রাম থেকে 20-25 মিনিট হেঁটে যাওয়ার পর সেই বাজার। আমি ঠিক সেই সময়ের মধ্যে বাজারে পৌঁছে গেলাম। বাজারে গিয়ে আমার পুরনো কিছু বন্ধুদের সাথে দেখা হলো। তাদের সাথে প্রায় 2 ঘন্টার মতো আড্ডা দিয়ে একটা দোকানে সবাই মিলে খাওয়ার জন্য ঢুকলাম। দোকানে ঢুকতেই দোকানের দেয়ালে টাঙানো ঘড়ি দেখলাম 9:51 মিনিট।
বুঝতে পারলাম অনেক রাত হয়েছে, তবুও অত কিছু না ভেবে আবারও বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠি। এক পর্যায়ে আমাদের আড্ডা শেষ হয় এবং আমাকে বিদায় দিয়ে আমার বন্ধুরা চলে যায়। আমি বাড়ির জন্য দোকানে গিয়ে কিছু বাজার কিনি। ততক্ষণে 11টার কাছাকাছি সময় হয়ে গেছে। একটা চায়ের দোকানে ঢুকে চা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের গ্রাম থেকে বাজার যাওয়া আসার জন্য অনেকগুলো ফসলি জমির মাঝ দিয়ে একটা রাস্তা ব্যবহার করা হয়, যার মাঝে কোনো ঘর বাড়ি কিংবা জনবসতি নেই। আমি সেই রাস্তা ধরে 10 মিনিট হাঁটার পর একদম ফসলি জমির মাঝামাঝি যাই। ঠিক সেই সময় চাঁদের অল্প আলোতে আমার ছায়া ছাড়াও আরও একটি ছায়া দেখতে পাই। ভেবেছিলাম হয়তো আমার মতো কেউ বাজার থেকে আসছে, তাই বিষয়টা নিয়ে না ভেবে গুনগুন করতে করতে আবারও হাঁটা শুরু করি। এভাবে 2-3 মিনিট হাঁটার পর আমি আবারও চাঁদের অল্প আলোতে যা দেখলাম তা ভাষায় প্রকাশ করার মতো না। আমি দেখলাম আমি ছাড়াও সেই দ্বিতীয় ছায়াটি সাধারণ মানুষের আকারের চেয়ে অনেক লম্বা এবং অনেক বড়। আমার আর বুঝতে বাকি রইল না যে আমার সাথে কি ঘটতে যাচ্ছে। আমি পেছনে ফিরে দেখার সাহস পেলাম না, তবুও মনের ভুলে পেছনে তাকালাম এবং যা দেখলাম তাতে অন্য কেউ হলে হয়তো অজ্ঞান হয়ে যেত। আমি দেখলাম দানবাকৃতির অনেক বড় কিছু একটা, মানুষের মতো দেখতে হলেও সেটা মানুষ না। আমি কিছু বুঝে ওঠার আগেই সেই দানবাকৃতির জন্তুটা আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। আমি কিছু না বুঝেই অনেক জোরে দৌড়াতে লাগলাম আর চাঁদের আলোতে দেখলাম সেই ছায়া মূর্তিটাও আমার পেছন পেছন দৌড়াচ্ছে। আমি দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে হাঁপিয়ে পড়ি। তখনই মনে পড়ল জমিতে পানি দেওয়ার জন্য কিছু সেচ ঘর থাকে। আমি একটু সাহায্য পাওয়ার জন্য সেই সেচ ঘরের দিকে আবারও দৌড়াতে শুরু করলাম। একটু পরে সেই ঘরের কাছে গিয়ে দেখলাম সেই ঘরের তালা দেয়া। আমি প্রায় বাঁচার ইচ্ছে ছেড়ে দিয়ে চোখে মুখে আতঙ্ক নিয়ে রাস্তার দিকে তাকালাম। দেখলাম সেই অবয়বটা আমার থেকে একটু দূরে আমার দিকেই আসছে। আমি কি করব ভেবে পাচ্ছি না, তাই শেষবারের মতো একটু চেষ্টা করে ধান ক্ষেতের মাঝে ঢুকে পড়ি এবং একদম মাঝের ওই দিক একদম মাঝে গিয়ে চুপচাপ বসে মনে মনে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। এইদিকে আমার শরীর থরথর করে কাঁপছে। চুপচাপ অনেকক্ষণ থাকার পরেও বাইরে থেকে কোনো সাড়া শব্দ পেলাম না। রাত তখন কয়টা বাজে সঠিক জানি না, তবে আনুমানিক 1টা থেকে 2টার কাছাকাছি হবে। আমি ধান ক্ষেতের ভেতর থেকে মাথা বের করে উঁকি মেরে বাইরে দেখার চেষ্টা করলাম। দেখলাম বাইরে কিছু নেই। আমি ভাবলাম বের হয়ে যাব নাকি এখানেই বসে থাকবো। এভাবে ভাবতে ভাবতে বের হয়ে রাস্তায় উঠি এবং আশেপাশে কিছু দেখি না, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির দিকে দৌড়াতে থাকি। একটু পর আমি কিছু দূরে রাস্তার মাঝে সাদা একটা কিছু দেখতে পাই, কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। আমাকে যেভাবেই হোক বাড়িতে পৌঁছাতে হবে, কি করব বুঝতে পারছিলাম না। এমন সময় আমি আবারও চাঁদের আলোতে সেই ছায়াটি দেখতে পাই এবং পেছন ফিরে দেখি সেই জন্তুটা আবারও আমার দিকে ছুটে আসছে। আমি কিছু না ভেবেই সেই লাশের ওপর দিয়ে একটা লাফ দিয়ে দৌড়তেই দৌড়াতে দৌড়াতে আমি বাড়ির কাছাকাছি আসি এবং অনেক জোরে আম্মু বলে ডাক দিয়ে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। তারপর কি হয়েছে জানি না। একটু পর আমার জ্ঞান ফিরে আসলে আমার পাশে আব্বু আম্মু ছাড়াও বাড়ির 4-5 জনকে দেখলাম। তারা আমাকে কি হয়েছে জিজ্ঞেস করলে আমি সবকিছু খুলে বলি। তারা আমাকে শুয়ে রেখে আমার পাশে আমার আম্মু এবং আন্টিকে রেখে 3 জন লাঠি লাইট নিয়ে সেই জমির দিকে রওনা দেয় এবং 20-30 মিনিট পরে ফিরে এসে বলে, রাস্তায় তোর এই ব্যাগটা পড়ে আছে আর এদিক ওদিক বাজারগুলো পড়ে আছে, এছাড়া তো কিছু দেখলাম না। সকালবেলা আমাকে এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় এবং ঝাড়ফুঁক করা হয়। আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া এক কালো রাত। ভালো লাগলে পড়ে শোনাবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে তাও আমাদের জানাবেন। ছোট্ট একটা ঘটনা পড়ে শুনলাম আপনাদের। যদি আপনাদের ভালো লাগে খুব খুশি হব। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়।
আমি শুধু তোমার সাথেই থাকতে চাই।
তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
ভূত.com with Russell.
ঈদ মুবারক, ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আমরা আরো একটা ঘটনা নিয়ে ফিরে আসলাম, আশা করছি এই ঘটনাটি আপনাদের আনন্দ দেবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আশা করি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি ভূত ডট কম এর একজন নিয়মিত শ্রোতা। আমি মোহাম্মদ নাবিল হুসাইন। আমি চাইছি রাসেল ভাই আমার ঘটনাটি পড়ে শোনান। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব তা আমাদের বাড়ির সাথে ঘটে যাওয়া আলোচিত ঘটনা, যা আমাদের এলাকার সবাই জানে। ঘটনাটা আজ থেকে প্রায় 40 বছর আগের আমার দাদার মুখে শোনা একটা ঘটনা। তখন আমার দাদা, তার ভাইরা এবং তার ভাতিজারা একসাথে একটা বাড়িতে বসবাস করতেন। সবারই পাশাপাশি ঘর ছিল। ঘটনাটি ঘটে আমার দাদির মৃত্যুর পর থেকে। উনি মারা যাবার পরেই হঠাৎ আমাদের বাড়িতে নেমে আসে এক কালো অধ্যায়। হঠাৎ একদিন রান্নার সময় বাড়িরই এক রান্নাঘর থেকে হঠাৎ আগুন লেগে গেল, তাও কোন রকম কারণ ছাড়াই। সবাই তাড়াতাড়ি সেই আগুন নেভালেন। এই থেকে শুরু হলো ঘটনা। তারপর কখনো গোয়াল ঘরে, কখনো রান্নাঘরে হঠাৎ আগুন লেগে যেত। এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল যে সারাদিন সবাই বালতি কলসিতে পানি রেডি করে রাখতেন যে বাড়ির কোথায় আবার আগুন লাগে। রাতে শুরু হয় আর এক প্রকার ঘটনা। সবাই যখন শুয়ে পড়ত, আমাদের বাড়ির ঠিক পেছনেই ছিল বাঁশ বাগান, তো সেখান থেকে অঝরে ঢিল পড়া শুরু হতো ঘরের চালে। এমন অবস্থা যে সন্ধ্যার পরে কেউ ঘর থেকে বাইরে যেতে পারত না, এবং রাতে ঘরের বাইরে শোনা যেত একদল লোকের পায়ের আওয়াজ। দাদার ভাষ্যমতে আওয়াজগুলো এমন ছিল যেন কোনো সেনাবাহিনী তাদের বুট পায়ে টহল দিচ্ছে। তো দিন যাচ্ছিল কিন্তু সমস্যা দূর হচ্ছিল না। এটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে কেউ যদি এসে বাড়িতে বলতো দেখে কিভাবে আগুন লাগে, বলার সাথে সাথে বাড়ির কোথাও না কোথাও আগুন লেগে যেত, যার ফলে অন্য লোকদের আমাদের বাড়ির কাছে আসতে দেয়া হতো না। এই সময়ে বাড়িতে আমার কাকার জন্ম হয়েছিল। তাকে রেখে একবার পানি আনতে বাইরে গিয়েছিল, এসে দেখা গেল ওনাকে পুরো ধুলো দিয়ে ঢেকে রাখা হয়েছে। রান্নার সময় ভাত বা ইত্যাদি রেখে একটু দূরে গেলেই দেখা যেত হাঁড়িতে ধুলো দিয়ে রাখা হয়েছে। এভাবেই চলছিল সময়। অনেক কবিরাজ দেখানো হলো কিন্তু কোনো কাজ হচ্ছিল না। এক পর্যায়ে কবিরাজ দেখানোই বন্ধ করে দেয়া হয়েছিল, কারণ কবিরাজ আসলেই বাড়ির আগুন দেওয়ার ঘটনা আরো বেড়ে যেত। এমনি একটা সময় রংপুর থেকে একজন কবিরাজ আসলেন, এসে বললেন উনি তার সমাধান করবেন, কিন্তু বাড়ির কেউ তাকে সেই অনুমতি দেবে না, কারণ কবিরাজ দেখালে যেহেতু অত্যাচার বেড়ে যায় সেই ভয়ে তাকে বারণ করা হচ্ছিল। কিন্তু কবিরাজ এই কাজ করবেনই বলে মত করেছেন। উপান্ত না দেখে দাদারাও অনুমতি দিলেন। ওনাকে একটা ঘরে থাকার ব্যবস্থা করে দেয়া হলো, সেখানে বসে উনি সারা রাত সাধনা করবেন বলে ঠিক করলেন। তো রাত যখন গভীর, তখন কবিরাজের চিৎকারে সবার ঘুম ভাঙে। সবাই উঠে দেখেন কবিরাজের ঘরের বাইরে তালা দেয়া এবং ভেতরে আগুন লেগেছে। কবিরাজ বের হওয়ার জন্য ছটফট করছেন। তারপর সেই কবিরাজকে বের করেন এবং তাকে চলে যেতে বলেন। এভাবেই কষ্টে চলছিল সবার দিনকাল। কত কবিরাজ হুজুর দেখানো হলো কিন্তু ফল হলো না, এবং এর মাঝেই পবিত্র রমজান মাস চলে আসে। আল্লাহর অশেষ রহমতে রমজান মাস শুরু হওয়ার সাথে সাথেই সব ঘটনা বন্ধ হয়ে যায়। এরপর কিছু আলেমের খোঁজ পেলেন আমার দাদারা। ওনারা এসে আমাদের পুরো বাড়ির চার কোনায় দোয়া পড়ে চারটা পেরেক পুঁতে যান এবং বলেন কোনোদিন এই পেরেক কেউ যেন না তোলে। তারপর রমজান মাস শেষ হল, কিন্তু আলহামদুলিল্লাহ আর কোনো ঘটনা ঘটেনি। এই ছিল আমার ঘটনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নাবিল হোসাইন, জামতৈল, গোপালপুর, টাঙ্গাইল। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনা শেয়ার করার জন্য, এবং আশা করছি ঘটনাটি ভালো লেগেছে। আসলেই আগুন লেগে যায়, হাড়িতে ধুলো পড়ে, এবং প্রত্যেকটা ঘটনায় খুবই অদ্ভুত। ট্রেনের চালে ঢিল পড়াটা আমি শুনেছি, কিন্তু এই দুটো ঘটনা খুবই অদ্ভুত যে কোনো কারণ ছাড়াই আগুন লেগে যায়। আমি এটাতে একটু অবাক হয়েছি। আজকে আরেকটা ব্যাপার আপনারা কেউ খেয়াল করেছেন কিনা আমি জানি না, তানভীর তুষারের বাড়ি যেখানে গাইবান্ধা জেলায়, আমাদের পরের ঘটনা সেকেন্ড স্টোরিটাও ছিল গাইবান্ধার, এবং দুটো ঘটনা মধ্যেই লাশ পেরোনোর একটা ব্যাপার রয়েছে। আমি খুবই অবাক হয়েছি পড়ার সময়, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, যদি খেয়াল করে থাকেন তাহলে আমাকে জানাবেন। আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে, কিন্তু খুবই খুবই আশ্চর্যজনকভাবে দুটো ঘটনা বেশ কাছাকাছি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং ঈদের এই ব্যস্ত সময়ের মধ্যে কিছুটা সময় যে আমাদের সঙ্গে আছেন আপনারা, এইটা আমাদের জন্য আসলে অনেক
বড় একটা পাওয়া। আমি আরেকটা ঘটনা পড়ব, শেষ ঘটনায় চলে যাব কিছুক্ষণের মধ্যেই, মানে শেষ ইমেইলে চলে যাব কিছুক্ষণের মধ্যে। আশা করছি আমার সঙ্গেই থাকবেন। সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা আপনাদের সবার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, যেভাবে লেখা আছে সেভাবে আমি পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি সব সময় মতো এখনো আপনি ভালোর দলে আছেন। আমি নরসিংদী জেলার মাধবদী থেকে ডাক্তার মোহাম্মদ সানি আহমেদ বলছি। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন এবং তিনি বলছেন, আমি আপনার সেই 2012 সাল থেকে ভূত এফএম এর একজন নিয়মিত শ্রোতা ছিলাম, কিন্তু হঠাৎ করে আপনার প্রোগ্রামটা যখন বন্ধ হয়ে গেল তখন ভেতরে ভেতরে অনেকটাই ভেঙে পড়েছিলাম, কারণ আমার বেশিরভাগ সময় কাটত আপনার এই প্রোগ্রামটা শুনে। কিন্তু হঠাৎ করে যখন আবারও ভূত ডট কম নামে আরেকটি প্রোগ্রাম চালু হয়েছে, তখন সত্যি আমার মনটা আনন্দে ভরে গেল। বেশি কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাই। ঘটনাটি ভালো লাগলে আশা করি আপনি নিজে পড়ে শোনাবেন। আমি আগেই বলে রাখি রাসেল ভাইয়া, ঘটনাটি সম্পূর্ণ একটি মহিলার লাশের সাথে ঘটেছে। এই ঘটনাটি শুনেছি আমার এক বন্ধুর কাছে, আমি তার মতো করেই বলার চেষ্টা করছি। চাঁদপুর জেলার হামরাচর থানার চর ভৈরবী নামের গ্রামের উত্তর দিকে ছিল মহিলার বাসা, আর আমার বাসা ছিল মহিলার বাসার পাশেই। তাই হঠাৎ করে যখন মহিলার মৃত্যুর খবর শুনতে পেলাম, সঙ্গে সঙ্গে এই মহিলার বাসার দিকে চলে গেলাম মহিলাকে দেখার জন্য। তার বাসায় গিয়ে দেখি তার পরিবারের সব মানুষ কান্না করছে, আর কিছু মানুষ লাশের গোসলের জন্য সব দরকারি জিনিসগুলো জোগাড় করছে। এবং কিছুক্ষণ পর যখন গোসল শেষ হল, মহিলার কাফনের কাপড় চাইল লাশকে পরানোর জন্য। কাপড় দেওয়ার পর একজন মহিলা ভেতর থেকে এসে বলল, কি কাপড় আনছেন লাশের জন্য, কাপড় তো কম পড়ে যাচ্ছে। তখন ওই মহিলার বড় ছেলে বলল, আপনারা যে মাপ বলেছেন আমি তো সেই মাপেই কাপড় এনেছি, হয়তোবা দোকানদার কম দিয়েছে। তাই মৃত মহিলার বড় ছেলে আর কথা না বাড়িয়ে সাথে সাথে বাজারে চলে গেল এবং আরেকটি কাফনের কাপড় এনে দিল। কিছুক্ষণ পর লাশের কাছ থেকে মহিলাটি এসে জানায় কাপড় কম পড়েছে। এবার কিছুটা রাগ নিয়েই মৃত মহিলাটি ছেলেটি দোকানে যায়। এবার দোকানে গিয়ে দোকানদারকে কিছুটা রাগ দেখিয়ে বলে, কি কাপড় দিলেন, বারবার কম পড়ছে। তারপর দোকানদার বলল, এবার তো আপনাকে আমি সঠিক মাপ অনুযায়ী কাপড় দিয়েছি, ঠিক আছে এবার না হয় আপনি এক গজ কাপড় বেশি নিয়ে যান। তারপর কাপড় নিয়ে বাসায় এসে যখন মহিলাকে আবার কাপড়টা দিল, তার কিছুক্ষণ পর আবার একই কথা বলল সেই মহিলা, কাপড় কম পড়েছে। এবার তো একটু চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ পরে তাদের এলাকার একজন ইমাম সাহেবকে ডাকা হল, কিন্তু উনিও কোনো সমাধান দিতে পারলেন না। শেষে একজন ভিড় থেকে বেরিয়ে এসে আর একজন ইমামের কথা বলল। উনি আসার পর ওনাকে সব ঘটনা খুলে বললেন। তখন হুজুর কিছু দোয়া দরুদ পড়ল আর তারপরেই মহিলাকে বললেন, আল্লাহর নাম নিয়ে এবার আপনি লাশকে কাপড় পরান। তারপর আশ্চর্যের বিষয়, এবার লাশের গায়ে কাফনের কাপড়টি ঠিকই লেগে গেল। তারপরে তার পরিবারের সবাইকে লাশ তাড়াতাড়ি দাফন করে দেওয়ার কথা বলা হলো এবং তারা দাফন করে দেয়। আমি ভেবেছি এই ঘটনাটি হয়তো এখানেই শেষ, কিন্তু সেই দিন মধ্যরাতে আমাদের ঘরের পাশ থেকে একটি ভয়ঙ্কর চিৎকার শুনতে পেলাম। তাই সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে যেই বাসা থেকে চিৎকার আসছে সেই বাসার কাছে এসে দেখি, সকালে যে মহিলাটি লাশের গোসল করিয়েছিল তার কাপড় কম পড়েছে বলে বারবার রাগ দেখাচ্ছিল, ওই মহিলাটি অচেতন হয়ে মাটিতে পড়ে আছে। একটু পর যখন পানি দেওয়াতে মহিলাটির হুঁশ ফিরে এলো, তখন মহিলাটি যা বলল তা সত্যি অবিশ্বাস্য একটি ঘটনা। কারণ মহিলাটি বলল, সকালে যে মহিলাটি মারা গেছে সেই মহিলাটি নাকি তার নাম ধরে জানলা দিয়ে তাকে ডেকেছে, ভয়ঙ্করভাবে জোরে জোরে হেসেছে। এই ঘটনা দেখে মহিলাটি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, এই ঘটনার কিছুদিন পর ওই মহিলাটিও মারা যায়। এই ছিল ঘটনা, গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত।
খাটাটি খুবই চমৎকার এবং খাটাটি আপনি লিখেছেন খুব চমৎকার ভাবেই। আমরা যখন লিখি আমরা কি মোবাইল লিখি বলে এরকম হয় কিনা আমি ঠিক জানি না, আমাদের দাড়ি কমা সেমিকলন এই সমস্ত জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে যাওয়ার কারণে পড়ার সময় বেশ ঝামেলা হয়। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা পরবর্তী ঘটনায় যাব। আপনারা যারা আমাদেরকে লিখতে চান তারা লিখুন, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhoot@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি পরিবার পরিজন নিয়ে চমৎকার কাটছে এই ঈদ। আমরা যেভাবে লেখা আছে সেভাবে আরেকটি ঘটনা শোনাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন, আমি চাই ঘটনাটি আপনি পড়ে শোনান। আমি হানিফ শিকদার, স্টুডিওতে এসে আমার পক্ষে ঘটনা শেয়ার করা সম্ভব হচ্ছে না। আমি একটি কোম্পানিতে চাকরি করায় আমি স্টুডিওতে আসতে পারছি না। ঘটনাটি ঘটে আমার আব্বুর সাথে আজ থেকে 10 বছর আগে 2012 সালে। তারিখটা আমার মনে নেই, তখন আমি প্রাইমারি স্কুলে পড়ি। আমার বাসা ঢাকা জেলার ধামরাই থানার গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকড়া গ্রামে। সরাসরি আমার আব্বুর ঘটনায় চলে যাচ্ছি। আব্বু একজন কৃষক, আমার আম্মু যে কাজ পেয়ে থাকে সেই কাজ করেন। আমার আব্বু ইটের ভাটা থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন সন্ধ্যার দিকে। আব্বুরা 4 ভাই 3 বোন মেজুফুপুর বাড়িতে যাওয়ার জন্য আব্বুকে ফোন করা হয়েছিল। আমার ফুপুর বাসা থেকে ফোন আসলো, তখন আমার আব্বু ফুপুর সাথে কিছুক্ষণ কথা বলার পর আমার আব্বুকে ফুপুর বাসায় যাওয়ার জন্য অনুরোধ করেন আমার ফুপু। তাই আমার আব্বু সন্ধ্যার দিকে রওনা দিলেন ফুপুর বাসার উদ্দেশ্যে। আমাদের বাসা থেকে ফুপুদের বাসায় যেতে সময় লাগে 20 মিনিট এবং রাতেই বাড়ি ফিরবেন আমার আব্বু, তাই হাতে একটি টর্চ নিয়ে ফুপুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। ফুপুর বাসায় যেতে হলে 4 রাস্তার মোড় পার হয়ে যেতে হয়। যাওয়ার সময় কোনো সমস্যা হয়নি, ঠিকঠাক মতো ফুপুর বাসায় পৌঁছালেন। আব্বুর ফুপুর সাথে কথা বলতে বলতে কখন রাত 12টা বেজে গেছে বুঝতেই পারেননি। এদিকে আমার ছোট বোন আমার আম্মু 3 জন বাসায় একা, তাই ভেবে আব্বু আমার ফুপুকে বিদায় জানিয়ে বাসায় রওনা দেবেন। এমন সময় আমার ফুপু বলল, কিছু পিঠা নিয়ে যা। আব্বু নিতে চাইল না, কিন্তু ফুপুর জোরাজুরিতে পিঠা নিতে হলো। আগেকার মানুষ যারা ছিলেন তারা ভাবতেন রাতের বেলা যদি কোনো পিঠা নিয়ে যেতে হয় তাহলে রসুন সঙ্গে নিয়ে যেতে হয়, ফলে কোনো জিন বা ভূত এরা কোনো ক্ষতি করতে পারে না। তাই আমার ফুপু আমার আব্বুকে রসুন দিয়ে দিলেন সঙ্গে করে। ফুপুর বাসা থেকে রওনা দিলেন আব্বু। ফুপুর বাড়ির পাশে ছোট একটা রাস্তা দিয়ে নেমে আব্বু একটি ইটের ভাটার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। দুপাশে বড় বড় তাল গাছ। আমার আব্বু মনে মনে ভাবলেন, এত রাত হয়ে গেল এখনো বাসায় পৌঁছাতে পারলাম না। এই ভেবে আব্বু হাঁটতে লাগলেন। এক সময় একটি বট গাছের কাছাকাছি প্রায় এসে আমার আব্বু লক্ষ্য করলেন একটি সুন্দরী মেয়ে বিয়ের সাজে দাঁড়িয়ে আছে মাথায় ঘোমটা দেয়া। আমার আব্বু ভাবলেন হয়তোবা কোনো গ্রামের মেয়ে পালিয়ে যাচ্ছে বিয়ের আসর থেকে। আমার আব্বু এতটা খেয়াল করলেন না, সেখান থেকে পাশ কাটিয়ে আমার আব্বু হেঁটে আসতে লাগলেন। একটু পর ভাবলেন, এত রাতে বিয়ের বেশে একটি মেয়ে ওখানে থাকবে কেন, তা আবার একা। এরপর আমার আব্বু হাঁটতে লাগলেন। 4 রাস্তার মোড়ে এসে পড়েছেন। ছেলেবেলায় শুনেছি এখানে নাকি অনেক কিছু ঘটনা ঘটে, আমার আব্বুর মুখ থেকেই শোনা। এখানে একটি অবাক করা বিষয় হচ্ছে, আব্বু দেখতে পেলেন 4 রাস্তা একই রকম দেখতে। ভাবতে পারলেন না কোন রাস্তা দিয়ে তিনি যাবেন, মনে মনে দোয়া পড়তে লাগলেন আমার আব্বু। এমন সময় আমার ফুপুর বাড়ির পাশের একটি লোক আমাদের গ্রামে কোনো একজনের বাসায় গিয়েছিলেন। তখন আমার আব্বু ভাবতে লাগলেন ওই লোকটি যে রাস্তা দিয়ে আসছে সেই রাস্তা দিয়ে যেতে হবে। আব্বু বুকে সাহস ফিরে পেলেন এবং লোকটি আব্বুকে জিজ্ঞেস করল, কিরে মতিন কই গেছিলি? আমার আব্বু বললেন, বোনের বাসায় গিয়েছিলাম। ইতোমধ্যে রাস্তা আগের মতো হয়ে গেছে, তাকে বিদায় জানিয়ে আব্বু রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন। এমন সময় দেখতে পেলেন যে আমার চাচুদো ভাইয়ের মতো একজন আব্বুর থেকে 10 কদম সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। আব্বু সাইদুর সাইদুর বলে আমার চাচুদো ভাইয়ের নাম ধরে ডাকতে ডাকতে কোন রকমে হাঁটতে লাগলেন। আব্বু তাকে যতই ধরার চেষ্টা করছেন বা তার কাছে পৌঁছাতে চেষ্টা করছেন, ততই সে দূরে সরে যাচ্ছে। আমার চাচুদো ভাইকে দেখতে পেলেন ভুট্টা ক্ষেতের পাশে আইল ধরে যাচ্ছে। এর একটু এগোতেই আমার চাচাতো ভাইয়ের মতো সেই লোকটি আর নেই। এরপর আব্বু বাসায় এসে আমার আম্মুকে সবকিছু বললেন। ঘটনাটি লেখার মধ্যে বেশ কিছু ঝামেলা ছিল বলে আমার একটু পড়তেও কষ্ট হয়েছে, সরি ফর দ্যাট, বাট ঘটনাটি হয়তো ভালো ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ ঘটনা পাঠানোর জন্য। আপনাদের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই, তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায়?
ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনাদের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে আছি। এবং আজকে আমরা বেশ কিছু ইমেল শুনলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব সরাসরি আমাদের অডিও ক্লিপে। চলুন শোনা যাক প্রথম অডিও ক্লিপটি।
সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভূত ডট কম এর সকল শ্রোতাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও ভালোবাসা। আসলে এই ভৌতিক ঘটনাগুলোর প্রতি আমাদের অন্যরকম একটা ফিলিংস রয়ে গেছে সব সময়। আসলে আমি ভূত ডট কম এর নিয়মিত শ্রোতা, আর প্রথম যখন রাসেল ভাই রেডিও ফুর্তিতে তার আগের যে শো ছিল ভূত FM, তখন থেকে আমি রেগুলার এই ভৌতিক ঘটনাগুলোর শ্রোতা হয়ে আছি। আমি ডক্টর ফাহিম, আমি বাংলাদেশের নামকরা একটা হাসপাতালের ICU সিনিয়র চিকিৎসক হিসেবে কর্মরত আছি। আজকে এই রমজান মাস সম্পর্কিত একটি ঘটনা শেয়ার করব। ঘটনাটা ছোট হলেও আমার কাছে একটু অবাকই লেগেছে, গ্রামের ঘটনা। তো আমরা সরাসরি ঘটনাতেই চলে যাই। ঘটনাটা আসলে আমার পাশের বাসার যে আঙ্কেল আছে তার বাবার সাথে ঘটা। আজ থেকে প্রায় 50 বছর আগে, তখন তো আসলে ইলেকট্রিসিটি ছিল না, বাংলাদেশ ছিল গ্রাম নির্ভর। তো আঙ্কেলের বাবা হচ্ছে যে গ্রামে থাকতেন, সেখানে আসলে মানুষজন খুব একটা ছিল না, অনেক দূরে দূরে একটা দুটো করে বাড়ি ছিল। তো রমজানের শেষ দশকে এসে ওইখানে যে মসজিদটা ছিল সেখানে ইতেকাফ করার সিদ্ধান্ত নিলেন তিনি। তো যেই কথা সেই কাজ, মসজিদটা একটু বিবরণ দিই। মসজিদটা হচ্ছে তার যে বাড়ি ছিল, বাড়ির সামনে একটা নদী, নদী পার হয়ে বাঁশঝাড়, বাঁশঝাড়ের পরে গিয়ে মসজিদ। তো সেই মসজিদে উনি এতাকাফে বসলেন, বরাবরের মতোই উনি নামাজ কালাম ইবাদতে মশগুল ছিলেন। এভাবে 2-3 দিন পার হয়ে গেল। ঠিক তৃতীয় দিনের মাথায় তিনি হঠাৎ করে মধ্যরাতে ঘুম থেকে জেগে দেখলেন যে মসজিদটা একটু আলোকিত লাগছে। আমি তো আগেই বলেছি তখন খুব একটা ইলেকট্রিসিটি বা এত বেশি আলোর ব্যবস্থা ছিল না রাতের বেলা। তো খেয়াল করে দেখলেন যে মানুষের থেকে আরো বেশি উচ্চতার, মানুষের মতোই দেখতে, সাদা পোশাকধারী কয়েকজন মানুষ মসজিদে নামাজ পড়ছে। তো উনি একটু অবাকই হলেন। ওনার যে খেয়াল ছিল যে আশেপাশে যে বাড়িগুলো আছে উনি তো মোটামুটি চিনে সবাইকে, এবং এই মুহূর্তে মসজিদে কারো আসারও কথা না। উনি অনেকক্ষণ ধরে ব্যাপারগুলো খেয়াল করলেন এবং একটা সময় তিনি বুঝতে পারলেন যে এই মানুষগুলো আসলে তার মানুষ প্রজাতির কেউ না। আমরা মুসলমানরা যারা জিনে বিশ্বাস করি, তিনি তাই ভাবলেন। চুপ করে তিনি কাঁথা মুড়ি দিয়ে ওই রাতটা কোনো মতে পার করলেন। পরবর্তী দিনে তিনি যে হুজুর ছিলেন তাকে বললেন যে ব্যক্তিগত কারণে তিনি আর ইতিকাফটা কন্টিনিউ করতে চাচ্ছেন না। তো হুজুর অনেক বোঝালেন যে কোনো মতে ইতিকাফটা কন্টিনিউ করার জন্য, যেহেতু আমরা মুসলমানরা জানি যে কোন একটা লোকালয়ে যে মুসলমানরা থাকে তাদের মধ্য থেকে একজনকে মসজিদে ইতিকাফের জন্য বসতে হয়, না হলে হক আদায় হয় না। তো তিনি কোনো মতেই রাজি হচ্ছিলেন না। পরবর্তীতে হুজুর তাকে ছেড়ে দেন এবং পরবর্তীতে ওই জায়গায় আরেকজনকে বসান। তো ওই ব্যক্তিরও দুই তিন দিন ভালোই যাচ্ছিল। ওনার হচ্ছে ঠিক সেম দ্বিতীয় কি তৃতীয় দিনের মাথায় উনি খেয়াল করলেন যে জানালা দরজা সব বন্ধ, পুরো মসজিদ জুড়ে অনেকগুলো লোক সাদা পায়জামা বা জোব্বা যেটাই বলি আমরা সেটা পরে নামাজ পড়ছে। উনার কাছে খুব অবাকই লাগলো বিষয়টা। উনি তো আসলে জানতেন না, আগের যিনি ছিলেন উনি কিন্তু ওই ঘটনাটা শেয়ার করেননি। উনি ওই মুহূর্তে নিজেকে ধরে রাখতে পারলেন না, উনি এক দৌড়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন এবং এই ঘটনাটা পরবর্তীতে সবাইকে খুলে বললেন। পরবর্তীতে এই বিষয়টা জানা গেল তা হচ্ছে আসলে ওই মসজিদে রেগুলারই মধ্যরাতে জিনদের একটি দল ইবাদত করার জন্য আসত, এবং সেই জিনদের দলটা কিন্তু কাউকে কোনো বিরক্ত করত না বা গ্রামের মানুষের কোনো ক্ষতি করত না। তারা মধ্যরাতে নামাজ পড়ে ফজরের ঠিক আগ মুহূর্তে আবার চলে যেত। এই ঘটনার পরিক্রমা অনেক বছর ধরেই ছিল। পরবর্তীতে যখন মানুষ আস্তে আস্তে বাড়তে থাকে তখন আস্তে আস্তে তাদের আসা যাওয়াও একসময় কমে যায়। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমার এই ছোট্ট ঘটনাটি শোনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভূত.com এর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।
Spirit, be here with me. Okay. Get me.
Boot.com. The fear returns with Russell.
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। 220তম এপিসোড এবং ঈদ স্পেশাল আজকের এই এপিসোডটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের পরিবারের সবার প্রতি এবং আপনার প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, এবং ঈদুল ফিতরের এই দিনটিতে আমরা আপনাদের সাথে আসতে পেরে বা আপনাদের সাথে ঘটনা শেয়ার করতে পেরে খুবই আনন্দিত। এখন আরো একটি অডিও ক্লিপে চলে যাব আমরা। আশা করছি এই অডিও ক্লিপটি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে শুনে আসি ঘটনা।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালো দলে আছেন। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের সাথে ঘটা। জানি না ঘটনাটা কতটা ভয় লাগবে, বাট ঘটনাটা অনেক অদ্ভুত টাইপের। আমি ঘটনায় চলে যাচ্ছি। তো ভাইয়া, আমার ফ্রেন্ড কিছুদিন আগে কক্সবাজার বেড়াতে যাই। তো কক্সবাজার বেশ কিছুদিনের জন্যই আর কি ছুটি নিয়ে কক্সবাজারে করতে যাই, বেড়াতে যাই। তো ওর একটা অভ্যাস যে প্রত্যেকদিন নাকি সিবিসে বসে অনেক রাত পর্যন্ত বসে থাকত, ওখানে স্মোক করত, ওখানে বসে চাঁদের আলো এবং সুন্দর প্রকৃতিটা অনুভব করত। এরকম প্রতিদিনই আর কি এরকম সি বিচে যেত এবং এরকম বসে থাকত। তো হঠাৎ করে এমনই একদিন আর কি বসে আছে, তো বসে থাকতে থাকতে হঠাৎ করে আর কি একটু তন্দ্রাশ্রান্ত আর কি একটু ঘুম ঘুম ভাব চলে আসছিল। তো অনেক কখন কয়টা বাজে খেয়াল করে নাই, হঠাৎ করে দেখে যে হয় না যে মানুষ পেছন থেকে সে ঘাড়ে কেউ এরকম আঙুল দিয়ে টোকা দিলে যেরকম মনে হয়, তো কেউ যেন আমার ফ্রেন্ডের ঘাড়ে এরকম এসে টোকা দিচ্ছে। তো ফ্রেন্ড কিছুক্ষণ পরে আর কি যখন মানে ঘুম থেকে তন্দ্রা থেকে উঠলো, উঠার পরে এসে পিছনে তাকালো, তাকানোর পরে এসে বলল, দেখলো যে দুইটা লোক আর কি দুইটা লোক গেঞ্জি পরা একজন এবং একজন শার্ট পরা দুইটা লোক পিছনে দাঁড়িয়ে আছে। বলছে ভাই ওঠেন ভাই একটু আমাদের সাথে যাবেন। বলছে কোথায়? আমার ফ্রেন্ড বলছে কোথায় যাব। তখন আর কি বলছে ভাই এই যে একটু পাশেই একটু আর কি আমার একটা লোক মারা গেছে, তো এখানে জানাজার লোক হইতেছে না, তো আপনি আসলে একটু আমার জানাজাটা পড়তে পারতাম। আসলে বুঝিনি তো, দুইজনে তো জানাজা হয় না, তিনজন লাগে। তো ফ্রেন্ড বললো যে হ্যাঁ 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 চলেন চল, ও জানাজা পড়া তো ভালো কাজ সবার কাজ। তো আমার ফ্রেন্ড অত কিছু ভাবে নাই, অ্যাজ ইউজুয়াল আর কি ভেবেই আর কি ওনাদের সাথে গেছে। তো যাওয়ার পরে বেশ কিছু দূর যাচ্ছে, তো যাচ্ছে তো প্রায় কিলোমিটার প্রায় হেঁটে হেঁটে ফেলছে। তখন ওই লোকদের বলছে ভাই আপনারা কোথায় যাচ্ছেন, এত দূরে এত দূর থেকে আমার ডেকে নিয়ে যাচ্ছেন, কি এর মাঝে কি কোনো লোকরে পান নাই? তখন ওরা বলছে না ভাই আসলে এখানে রাত্রে এত রাত্রে লোকজন থাকে না, তো আপনার পাইছি এই জন্য আর কি আপনার আমরা নিয়ে যাচ্ছে, সমস্যা নেই আমরা আবার আপনার জানাজা শেষ হওয়ার পরে আমি আপনার আবার আগাই দেবো, আপনার সমস্যা নেই। তো তখন ফ্রেন্ড বললো যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই চলেন। এর মধ্যে আর কি ফ্রেন্ড জিজ্ঞেস করতেছে কে মারা গেছে বা কিভাবে মারা গেল। তো বললো যে ওদের ভিতরে শুধুমাত্র একজনই কথা বলতেছে, একজনই শুধু রিপ্লাই করতেছে, বাকি আর একজন যে উনি চুপ করে আছে। তো উনি বলতেছে যে দেখেন ভাই ওই লাশটা তো আসলে কিছুক্ষণ আগে মারা গেছে, উনি হচ্ছে আমার ওয়াইফ, তো আসলে হঠাৎ করে মারা গেছে। তো বললো যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। তো গিয়ে দেখে যে একটা খাটিয়ার উপরে লাশ আর কি কাফনে মরানো একটা লাশ রাখা। তো সেক্ষেত্রে আর কি লাশটা ওইখানে এতক্ষণ আর কি ওইখানে শুধু লাশটাই ছিল, মানে কেউ ছিল না। তো আমার ফ্রেন্ড এবং ওই দুইটা লোক আসার পরে ওইখানে লাশ তিনটা লোক হইল। তো তখন আমার ফ্রেন্ড বলতেছে যে আপনি এখানে লাশ ফেলে রেখে গেছেন, তো যদি এখানে কোনো জন্তু জানার কুকুর বা কোনো কিছু যদি আক্রমণ করতো, তখন আছে না সমস্যা নেই এখানে ওরকম কোনো কিছু হবে না, এই লোকটা রিপ্লাই করতেছে। তো তখন আর কি আমার ফ্রেন্ড বলতেছে আচ্ছা তাহলে শুরু করেন আপনারা দুইজনের ভিতর থেকে একজন আর কি জানাজা পড়ান, তখন বলছে যে না আমরা তো জানাজা পড়াতে পারবো না, জানাজা আপনি পড়ান। তখন আমার ফ্রেন্ড বলতেছে আমি পড়াবো মানে আমি তো পড়াইতে পারি না, আমি তো কিভাবে সম্ভব। আমার ফ্রেন্ড আসলে ওরকম ইসলামিক মাইন্ডের না আর কি, তো মানে হঠাৎ হঠাৎ এরকম কেউ মারা গেলে দুই একটা জানা যায় যাই শরিক হয় এরকম আর কি, সাধারণ মানুষের যেভাবে আর কি, সাধারণ মানুষ যেভাবে লাইফটা লিড করে তো আমার ফ্রেন্ডটা সেভাবেই। তো হঠাৎ করে ওই প্রপোজালটা দেওয়ার পর আমার ফ্রেন্ডটা আকাশ থেকে বলছে যে আমি কোনো নিয়ম কানুন জানি না, আমি কিভাবে কি আমি পড়ালে হবে। বলছে না না হবে, আপনি পড়ান সমস্যা নেই, আমরা আছি সমস্যা না, আপনি যেভাবে পারেন আপনি সেভাবেই পড়ান। তখন আমার ফ্রেন্ড বলতেছে আচ্ছা ঠিক আছে আমি পড়াবো যতটুকু পারি, আমি চেষ্টা করব, কিন্তু আর কি আমি লাস্টটা দেখতে চাই কি মারা গেছে কেমন, মানে বলছে তো কিভাবে কি মারা গেছে আমি লাস্টটা একটু দেখি। তখন আর কি ওই লোকটা বলতেছে না না দেখতে হয় না, মহিলার লাশ এটা আমার ওয়াইফের লাশ, সাথে আপনার দেখতে হবে না, আপনি জানাজা পড়ান। তো না আমার ফ্রেন্ড তো খুবই নাসর বান্দা, তো বলতেছে না না আমার দেখতেই হবে, আমার লাশটার মুখটা দেখতেই হবে। তো তখন আর কি জোরাজোরি করতেছে, উনি বলতেছে না দেখতে হবে না, আপনি লাশ জানাজা পড়ান না দেখতে হবে। তখন এক মুহূর্তে আমার ফ্রেন্ডটা ওই লাশটার এই গিটটা খুলে ফেলে এবং মুখটা কেউ কাফনটা সরায়। তো আমার ফ্রেন্ডটা আর কি যেই কাফনটা ছড়াই এবং মানে যেই মারা গেছে যিনি ওনার চেহারার দিকে যখন তাকাচ্ছে ভাইয়া, আসলে তার ফ্রেন্ড মানে এই কথাটা বলার সময় ও মানে ও মানে অনেক আতঙ্কিত হয়ে যাচ্ছিল। তো ও দেখে যে ওই যে মারা গেছে ওনার মুখটা আগুনের মতো জল জল করতেছে। তো এটা দেখে আমার ফ্রেন্ডটা চিল্লাই উঠছে, এখানে চিল্লাই উঠে মানে যেই দাঁড়াইছে দেখে যে মানে ওই দুইটা লোকও নাই এবং যেখানে যেই লাশ ছিল ওই লাশটাও ওইখানে নাই। তো আমার ফ্রেন্ড ওইখানে টোটালি একা। তো আমার ফ্রেন্ড তখন মানে ওইখান থেকে মানে চিৎকার করতেছে এবং ওই সাগরের পাড় দিয়ে ওইখানে দৌড়ানো শুরু করছে। তো এটি আসলে আর কি পিছন থেকে আর কি ফিল করতেছে যে কিছু একটা আর কি পিছন পিছন আসতেছে। তো হয় না যে আপনার যখন বালির উপর দিয়ে আর কি এরকম আসে তখন ওরকম শব্দ হয়, থাপ থাপ করে একটা শব্দ হচ্ছে পিছনে বালির উপরে চোখ। তো ওরকম করতে করতে আর কি ফ্রেন্ড হঠাৎ করে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো ও যখন জ্ঞান ফেরে তখন দেখে যে ওর হোস্টেলের যেখানে উঠছিল সেই বেডের উপর শুয়ে আছে। তো কিছু লোক আর কি ওনার সামনে ছিল, তো উনি জিজ্ঞেস করলো যে কিভাবে আর কি পাইছে। তো ওনার বললো যে আপনি কালকে যখন সকালবেলা কিছু লোক আর কি সাগরে দেখতে গেছিল তো তারা দেখে যে উনি বালির উপরে ওরকম পড়ে আছে। তো তারপর তারা ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসছে। তো এটা শোনার পরে তো অনেক উনি অবাকই হয় আমার ফ্রেন্ড। তো রাসেল ভাই এটাই ছিল আমার ঘটনা, তো ভালো লাগলে শেয়ার করবেন। আমার কাছে এরকম আরো অনেক ঘটনা আছে যেটা ভবিষ্যতে শেয়ার করব। আসসালামু আলাইকুম।
Thank you.
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদ মোবারক। আমি রাসেল আছি আপনাদের সাথে। 220তম এপিসোড এবং ঈদ স্পেশাল এপিসোড শুনছেন আপনারা। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে তাও আমাদেরকে জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot@gmail.com। কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়, সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি মোহাম্মদ আব্দুল আলিম ফয়সাল চট্টগ্রাম থেকে বলছি। আজকে আমি যে ঘটনাগুলো শেয়ার করব সেগুলো টুকরো টুকরো করে মূলত ঘটনাগুলো, আর আমার ঘটনাগুলো মূলত স্বপ্ন নিয়ে। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি আমার ঘটনাগুলোতে চলে যাই। আমার প্রথম ঘটনাটি আমি বলি। কিছুদিন আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটা অ্যাক্সিডেন্ট হয় এবং সেখানে স্পটেড হয়, তিনজন মারা যায় সাথে সাথে। তরমুজবাহী একটি ট্রাক এবং অন্য একটি বাহন যখন ধাক্কা লাগে, সেখানে তরমুজবাহী ট্রাকটি উল্টে একটা অটোর উপর পড়ে এবং সে অটোর মধ্যে থাকা তিনজন ব্যক্তি মারা যায়। তাদের মধ্যে ছিল একজন বাবা, একজন ছেলে এবং অন্য একটি শিশু। তো এই ঘটনার সাথে আমার স্বপ্নের একটা মিল রয়েছে। আমাদের অফিসে আরিফ ভাই নামে একজন ব্যক্তি কাজ করেন, তিনি মূলত একজন কমার্শিয়াল। আগের দিন রাতে আমি স্বপ্নে দেখতে পেলাম যে তার কোন বিপদ হচ্ছে। তার বিপদ আমি রাতের স্বপ্নের মধ্যে টের পাই, যদিও তার সাথে আমার তেমন একটা কথাবার্তা হতো না, অফিসে মাঝে মধ্যে দেখা হতো, তাও কাজের ক্ষেত্রে। তো ঘটনার ক্ষেত্রে আসি, পরদিন আমি জানতে পারলাম যে আরিফ ভাইয়ের ভাই এবং তার ছেলে, মানে আরিফ ভাইয়ের ভাই এবং তার ভাইপুত দুজনে স্পটেড, যেটা গতকাল হয়েছিল। এবং সেটা আমি স্বপ্নে কল্পনা করতে না পারলেও আরিফ ভাইয়ের যে আসলে একটা বিপদ হচ্ছে সেটা আমি আন্দাজ করতে পারি। পরদিন যখন আমি অফিসে গেলাম, আরিফ ভাইকে দেখতে পেলাম না। কেন দেখতে পেলাম না সেটা আমি পরে জানতে পারলাম। আসলে তার ভাই এবং তার ভাইয়ের ছেলে মারা গিয়েছে, এই কারণে তিনি আসতে পারেননি। মূলত আমার স্বপ্নের যে রেশ, যে এখানে আমি অগ্রিম জানতে পারলাম যে কোন একটা দুর্ঘটনা হচ্ছে, কোন একটা বিপদ হচ্ছে তার, সেটা কিন্তু স্বপ্নে মিলে যায়। আচ্ছা, যাই হোক, এই ঘটনা গেল। এরপরের ঘটনায় আসি। তখন আমি এসএসসি পরীক্ষার্থী, আমি এসএসসি পরীক্ষা দিয়েছি এবং পরের দিন আমার রেজাল্ট দিবে। তার আগের দিন রাতে আমি স্বপ্নে দেখতে পেলাম যে আমি জিপিএ 4.56 পেয়েছি। পরীক্ষার রেজাল্ট দিবে, আমি বড় আশা নিয়ে বসে আছি, আসলে আমি কি পাবো, রেজাল্ট কি হবে আমার, এ নিয়ে অনেক পেরেশানির মধ্যে ছিলাম। পরের দিন যখন রেজাল্ট দিল, আমার জিপিএ কিন্তু 4.56, যেটা গতদিন রাতে আমি স্বপ্নে দেখেছি। আমি অনেকটা অবাক হয়ে গেলাম, কিভাবে এটা মিলল, আমি রাতে স্বপ্নে দেখলাম এবং সেটাই সত্যি হলো, একদম হুবহু তাও। এই ঘটনা গেল। এরপরের ঘটনায় আসি। আমি রাতে স্বপ্নে দেখতে পেলাম কে একজন লাঠি দিয়ে সাপ মারছে, লাঠি দিয়ে সাপ মারছে এবং সেটা আমি রাতে স্বপ্নে দেখছি। পরদিন আমি টিউশনে যাচ্ছি, টিউশনে যাওয়ার পথে দেখতে পেলাম রাস্তার পাশে একজন ছেলে লাঠি দিয়ে সাপ মারছে। গতরাতে আমি যে স্বপ্ন দেখেছি ঠিক সেভাবে কে একজন লাঠি দিয়ে সাপ মারছে, তবে কে মারছে সেটা কিন্তু আমি রাতে দেখিনি, কিন্তু সাপ মারছে সে ঘটনা সত্যি হয়ে গেল। যাই হোক, এই ঘটনার পরে আমি অন্য একটা ঘটনার মধ্যে চলে যাই। ঘটনাটা হচ্ছে, একদিন আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়ি এবং ঘুমের মধ্যে আমি দেখতে পেলাম যে আমি গোসল করতে গেলাম এবং সেখানে পুকুর ঘাটে ঠিক ওই সময়ে আমাদের পাশের ঘরের একজন ছেলে, তো সে ছেলে তো গোসল করতে আসলো। একটু পরে আমার ঘুম ভেঙে যায়, আমি যখন গোসল করতে যাই আসলেই ঠিক সেই সময়ে সে ছেলেটা গোসল করতে আসে। বাড়ির মধ্যে এত এত মানুষ থাকতে, এত বৃদ্ধ থাকতে, এত শিশু থাকতে, সে কেন আসবে আমি আসলে বুঝতে পারলাম না। সে ঘটনা কিন্তু আমার স্বপ্নের সাথে মিলে যায়। অন্য একদিনের ঘটনা, আমি ঘুম মধ্যে দেখতে পাচ্ছি কেউ একজন মারা যাচ্ছে, মরির মুখে সে আমার কাছে আসছে, কিন্তু আমি তাকে কোনোভাবে চিনতে পারছি না। এরপর দিন যখন আমি ঘুম থেকে উঠলাম, সকালে ঘুম ভাঙের সাথে সাথে আমি একটি সুখ সংবাদ শুনতে পেলাম এবং একজন লোক মারা গেছে, সেটা আমার গত রাতের স্বপ্নের সাথে মিলে যায়। গত রাতে স্বপ্নে আমি দেখতে পেলাম একজন লোক মারা যাচ্ছে, ঘুম থেকে ওঠার সাথে সাথে সেটা সত্যি হয়ে গেল। এই ছিল আমার ঘটনাগুলো। আমি আসলে বুঝতে পারছি না কেন আমার স্বপ্নগুলো আংশিক অথবা পুরোপুরি মিলে যাচ্ছে। যখন স্বপ্নগুলো সুখের হয়, খুশির সংবাদ হয়, তাহলে তো ভালোই লাগে। কিন্তু যখন কোন ট্র্যাজেডি ঘটে, যখন কোন ব্যক্তি মারা যাচ্ছে, এরকম কোন ঘটনা আমি স্বপ্নে দেখি, আসলে তখন অনেক ভয়ঙ্কর মনে হয়। তো এই ছিল আমার ঘটনাগুলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন রাসেল ভাই, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমার নাম হচ্ছে আল মমিন সূর্য, আমি বলছিলাম নেত্রকোনা জেলা কেন্দ্র থানা থেকে। আমি এখন যে ভৌতিক কাহিনীটি বলবো সেটি কোনো বানানো বা কাল্পনিক গল্প নয়, আশা করি সবার ভালো লাগবে। এই কাহিনীর ঘটনা ঘটেছিল প্রায় 25-30 বছর আগে, আমার একজন বন্ধু শেয়ার করেছিল। আমার বন্ধুর খালু মির্জাপুর নামক এক গ্রামে বাস করতেন। তিনি প্রতিদিন প্রায় 10 কিলোমিটার পথ হেঁটে শহরে বিসিক এলাকায় কাজ করতে যেতেন। তিনি খুব সাহসী ও পরিশ্রমী। বড় খালু খুব ভোরে আজান দেওয়ায় তার ঘুম ভেঙে উঠে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতো। তখন গ্রামের রাস্তা পাকা ছিল না, আর এখনকার মতো গাড়ি রাস্তায় চলাচল করতো না, তাই খালু হেঁটে শহরে কাজে যেত। আবার শহর থেকে কাজ শেষ করে বাড়ি ফিরে অনেক রাত হয়ে যেত, আর এভাবেই কষ্টে জীবন চলত তার। প্রতিদিনের মতো একদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিল, তখন ছিল শীতকাল। সেদিন খুব বেশি ঠান্ডা পড়ছিল, তার সাথে কুয়াশা পড়ে চারদিকে তেমন ভালো দেখা যাচ্ছে না। খালু চাদর গায়ে জড়িয়ে ধুলো মাখা পথে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল। রাত তখন বেশি হয় নাই, কিন্তু শীতের রাত, তাই কেউ বাহিরে নেই। মাঝে মাঝে দূর থেকে শিয়ালের করুণ সুর ভেসে আসছে। হঠাৎ খালুর চলার পথে তার কিছুটা সামনে একটা কাফনের লাশের মতো মৃত মানুষ যেন তার সামনে শুয়ে আছে, কিন্তু ঘন কুয়াশার কারণে সে ভালো করে দেখতে পেল না, তবে ওটা যে সাদা কিছু হবে তা বুঝতে পারল। সে ভয় না পেয়ে সামনের দিকে হাঁটতে লাগলো, কিন্তু কাফনের লাশটা যেন তার সামনে পথে আগলে দাঁড়িয়ে আছে। খালু কিছুটা সাহস নিয়ে সে হাঁটছিল, এবং তাই সে চিন্তা করল সামনের সাদা জিনিসটা সে দেখবে কোনো মানুষ নাকি অন্য কিছু। খালু যত সামনে এগোচ্ছে যায়, সামনে এগিয়ে যায়, তার কাফনের লাশটাও সামনেই থাকে। কিছু দূর হচ্ছে না, তখন খালুর মনে কিছুটা ভয় অনুভব করছে। এভাবে কিছু দূর যাওয়ায় তার যে সাদা জিনিসটা সে স্পষ্ট দেখতে পেল, আর তখন যা দেখল একটা সাদা কাফনে চকলেটের মতো করে মোড়ানো লাশ তার সামনে দাঁড়িয়ে আছে। খালু হাত পা তখন যেন স্থির হয়ে শরীরটা ঘামতে শুরু করলো, গুজবাম্প হচ্ছিল তার। সে তখন চিন্তা করলো সামনের দিকে এগিয়ে যাবে নাকি পিছনে দিয়ে দৌড় দিবে, কিন্তু তিনি ছিলেন খুব সাহসী, তাই বুকে সাহস নিয়ে এক পা দু পা সামনের দিকে এগোতে লাগলো। চোখের পলকে হঠাৎ লাশটি উধাও হয়ে গেল। খালু একটু অস্থির স্থির নিঃশ্বাস ফেলল, আর কোনো দিক না থাকিয়ে জুড়ে জুড়ে সামনের দিকে হাঁটতে শুরু করল। এখানে শেষ নয়, কিছু দূর যেতে আবার সেই লাশটা খালুর সামনের পথ আগলে দাঁড়িয়ে পড়ল। ঠিক আগের মতো করে খালু চিন্তা করল এখন সে বাড়ি যাবে কি করে। রাস্তার আশেপাশে কোনো বাড়িও নেই যে সে বাড়িতে আজকে রাতটা সে আশ্রয় নেবে। তবে কিছুটা দূরে একটা ছোট দোকান আছে, আর দোকানদার সেই দোকানে রাতে শুয়ে থাকে, তাই সে চিন্তা করল যেভাবেই হোক ওই দোকান পর্যন্ত পৌঁছাতে হবে তার। দুয়া কালেমা পড়তে পড়তে যখন দোকানে পৌঁছে গেল, দোকানদারকে জোরে জোরে ডাকতে শুরু করলো। খালু ডাক শুনে কিছুক্ষণ পর দোকানদার দোকান খুলে দরজা খুলে বেরিয়ে এলো, আর খালুর উপর রাগান্বিত হয়ে বলল, এই লোক এত রাতে ডাকাডাকি করছেন কেন? খালুর তখন ভয়ে হুশ ছিল না। খালু তখন বলল, ভাই আগে আমাকে আপনার দোকানে আশ্রয় দেন, পরে সব আপনাকে বলছি। পরে দোকানদার খালুকে সেই রাতের জন্য তার দোকানে আশ্রয় দেয়। এরপর সকাল হলে খালু বাড়ি ফিরে যায়, তারপর সে শহরে কাজটাও ছেড়ে দেয় আর কোনোদিন রাতে ওই পথ দিয়ে চলাচল করে না। কয়েকদিন পর তার শরীরে হঠাৎ করে জ্বর আসে, খিচুনি দিয়ে তার অনেক জ্বর আসে এবং সে আবল তাবল উল্টাপাল্টা বলতে থাকে ঘরে সবাইকে। তারপর একজন পরিচিত একজন হুজুর ছিল, হুজুরকে দেখানো হয়। দেখানোর পরে হুজুর বলল যে এটা তো রাস্তার একটা খারাপ জিন, ওইটা মানুষকে ভুলবাল দেখিয়ে মানুষের পথ ভুলিয়ে দেয় এবং মানুষকে মেরে ফেলে। এখন যদি উনি ওই লাশের এখানে যদি আটকা পড়ত তাহলে তাকে মেরে ফেলত। এগুলা বলে পানি পড়া দেয় এবং দোয়া কালাম পরে ফুটু দিয়ে এবং রোকায়া করে অনেক কিছু করে, তারপর তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে পড়ে। এটাই ছিল আমার বন্ধুর শেয়ার করা কাহিনী আর কি। রাসেল ভাই, যদি আমার কাহিনীটি ভালো লাগে তাহলে আপনি voot.com এ শেয়ার করবেন। আমার কাছে আরো অসংখ্য ভয়ানক ভৌতিক কাহিনী আছে, যদি শেয়ার করেন তাহলে অনেক ভালো হতো। ভালো থাকবেন রাসেল ভাই, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন এবং সবসময় ভালো তলেই থাকেন আপনি। তো আমার নাম হচ্ছে আব্দুর রহমান, আমি চাঁদপুর জেলার মতলব উপজেলা যে কোনো একটা গ্রামের বাসিন্দা। তো রাসেল ভাই, আপনার যে ভূত FM বা voot.com এর গল্পগুলো না শুনে রাত্রে আসলে ঘুমানোটা অনেক অসম্ভব একটা বিষয়। তো আমার এটা বলতে গেলে একটা নেশার মতো হয়ে গেছে আর কি, যে কোনো জিনিসের একটা নেশা থাকে, সেরকমই আপনার এই voot.com এর একটা নেশা আমার আর কি বলতে গেলে। তো রাসেল ভাই, আপনি একটা অনুরোধ করছি আপনার কাছে, যদি আমার ঘটনাটা শুনে থাকেন বা প্লে করার মতো হয়ে থাকে তাহলে একটা রিকোয়েস্ট করব বড় ভাই হিসাবে। আমার তো এতটুক সামর্থ্য ছিল না বা সামর্থ্য নাই যে আমি ওই সময়কার সময় পড়ালেখা তো করতে পারি নাই, সেই জন্য আমি ইমেল করে পাঠাইতে পারি নাই, সরি ভাইয়া। তো আমি একটা অনুরোধ করব ভাই আপনার কাছে, যদি আমার এই ঘটনাটা সিলেক্ট হয় আপনি একটু নিজের কণ্ঠে বলবেন, আর যদি না বলতেন তাহলে ঘটনাটা আপনার দিয়ে না বা সিলেক্ট করেন না। কারণ আসলে আপনার মুখে যে ঘটনাটা ওইটা শোনার যে মজাটা ওইটা আর কোনো ভাবেই আমি পাই না, বা আমার বয়সও এটাই মজাটা বা এই আন একটা যে ঘটনা একটা ফিল আসে ওই ফিলটা আমি পাবো না। তো রাসেল ভাই যদি সিলেক্ট হয় অবশ্যই ছোট ভাইয়ের একটা রিকোয়েস্ট হিসাবে, হয়তো আল্লাহ এতটুক সামর্থ্য দেয় নাই যে আমি ঘটনাটা ইমেল লিখে ইমেল করতে পারতাম, অবশ্যই করতাম যদি সম্ভব হইতো ভাই। আমার দুই তিনটা বন্ধুকেও বলছি কিন্তু ওরা বলে যে আমার ঘটনাটা সিলেক্ট হবে না, এই জন্য আর কি ওরা লেখে নাই ভাই। যদি ছোট ভাইয়ের একটা আবদার রাখেন ভাই অবশ্যই অনেক ধন্য হব। তো রাসেল ভাই বেশি কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাই, মূল ঘটনা যেটা। তো রাসেল ভাই মূল ঘটনাটা শুরু হয় হলো 1995 সালের দিকে। এটা হচ্ছে একটা গ্রামীণ পুকুরকে কেন্দ্র করে। তো রাসেল ভাই মূলত এটা আমার নানির বাড়ির আমার মা বা মামাদের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো রাসেল ভাই ঘটনাটা শুরু হয় হলো একদিন দুপুরে, আমার যে আপন মামা আছে দুইজন বা আমার খালা আছে, ওনারা মোট 9 ভাই বোন ছিল আমার মা খালারা। তো ওনারা আমার যে নানি বাড়ি পুকুরটা কিন্তু ওনাদের এই বাড়ি বা পুকুর কিন্তু প্রায় ইংরেজদের আমলের বাড়ি বা পুকুর, তো বহুত আগের ভাই। তো সেই পুকুরে আর কি ওনারা গোসল করতেছিল। তো গোসল করতে করতে হঠাৎ আমার মামা দুইজন ডুব দেয়, মানে পুকুরের ভিতরে ডুব দেয়, গোসল করতে করতে ডুব দেয় কিন্তু ওনারা আর উপরে উঠে না। তো আমার মা ওনারা ভাবছে যে ফাইজলামি করতেছে অন্যদিক দিয়ে উঠছে। তো রাসেল ভাই বলে রাখা ভালো যে পুকুরটা কিন্তু বিশাল ছিল, অনেক বড় ছিল পুকুর। কিন্তু মনে করছে অন্য কোনো দিক দিয়ে উঠা ওনাদের ভয় দেখাতেছে। তো আমার মা ওনারা এত গুরুত্ব দেয় নাই, তো সেই কারণে কতক্ষণ দেখা উইঠা চলে আসছে। তো যেহেতু উইঠা চলে আসে তখন আমার নানা আসছে, নানা আয়সা জিজ্ঞাসা করছে আমার মার নাম হচ্ছে হাজারা। তো বলল যে হাজারা তোর আমার যে দুইজন মামা, ওনার একজন নাম হলো রনি আর একজন নাম হচ্ছে রবিন। তো বললো যে রনি আর রবিন কোথায়, কোন জায়গায় আর কি। তো আমু বললো যে ওরা তো আমাদের সামনে ডুব দিল, তো ওরা আর উঠে আসে নাই, আমরা মনে করছি যে ওরা অন্য কোন সাইডে উঠে আসছে। তো আমার নানা বললো যে অন্য সাইডে কো উঠে আসে নাই, তো তো সেই কারণে আপনার আমার নানা আর কি সাইডে দেখতেছে, পুরা পুকুর খুঁজে ফেলছে সাইডের দিক দিয়ে ঘুরছে বা বাড়ির আশেপাশে জিজ্ঞাস করছে, তো কেউই দেখে নাই। তো সেই ক্ষেত্রে আমার নানা আর কি, আমার নানা সহ আমার নানার যে ভাই বা আমার বড় নানা বা আমার বড় বাবা বলে আমার নানার বাবা আর কি, ওনারা সবাই খোঁজাখুঁজি শুরু করছে। তো খুঁজতে খুঁজতে প্রায় সন্ধ্যার হয়ে গেছে আর কি। তো মূলত আমার নানা ছিল আমাদের যে পারিবারিক মসজিদ ছিল, মসজিদের ইমাম ছিল। তো আমার নানা আর কি নামাজ পড়াইতে চলে গেছে, নামাজ পড়ে আইসা আবার খোঁজা শুরু করছে কিন্তু কোনোভাবেই পায় নাই। তো রাসেল ভাই না পাওয়াতে ওনাদের খুব কষ্ট পাইছে বা এরকম একটা কষ্ট চলে আসছে যে গেল কোন জায়গায়। তো রাসেল ভাই এরকম হইতেছে, তো আর খোঁজ পাওয়া যায় না ওনার। তো নেক্সট মানে পরের দিন আর কি আপনার আমার আমার নানার নানাদের পাশের ঘরেরই একজনের দুইটা বাচ্চা, তো ওনার নাম ছিল একজনের নাম রুবি আর একজনের নাম হচ্ছে আপনার মাসুদ। এই দুইটা বাচ্চা আবার গোসল করতে যায় পরের দিন। তো গোসল করতে গিয়ে সেম কাহিনী ঘটে রাসেল ভাই, যে ওনারা দুইজনও ডুব দেয়, ডুব দিয়ে আর উপরে উঠে আসে না। তো সেক্ষেত্রে ওনাদের বাবা মা ছিল যে দুইজন, ওনারা কিন্তু পুকুর ঘাটে বসে ছিল কথা বলছিল আর কি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওনারা খেয়াল করলো যে ডুব দিছে আর উঠে আসতেছে না। তো ওনারও চিল্লা মানে কতক্ষণ দেখলো, দেখে আর কি চিল্লাপাল্লা শুরু করলো। তো চিল্লাপাল্লা করতে করতে এই আবার খোঁজাখুঁজি শুরু হলো, খুঁজতেছে খুঁজতেছে। তো রাসেল ভাই এই দিনকার রাত্রে আর পাওয়া যায় না ওদেরকে। তো রাসেল ভাই পরের দিন ভোরে ফজরের নামাজে ফজরে আজান দিবা, আমার নানা যে আজান দিয়ে নামাজ পড়াবে আর কি। তো ওই পুকুর পার দিয়ে কিন্তু মসজিদে যেতে হয়। তো পুকুর পার দিয়ে যেহেতু যেতেছে, দেখতেছে যে একটা সাদা পাগড়ি টুপি পাগড়ি পরা লম্বা লম্বা দাড়ি জুব্বা পরা একটা অবয়ব আর কি, আপনার মানুষের মতোই দেখতে অবিকল কিন্তু শরীর থেকে অনেক আলো বেড়ে বাইর হইতেছে আর কি। তো দেখলো যে ওই জিনিসটা পুকুর থেকে উঠলো, উঠা ওই পুকুর পারে কিন্তু একটা বিশাল আপনার যে কি বলে কদম ফুল গাছ ছিল আর কি, ওই গাছের উপরে উঠলো। উঠা দেখলো যে নাচতেছে, তো নাচতে নাচতে বললো যে আমার নানার চোখ গেল। তো আমার নানাকে বলতেছে যে এদিকে, তো এদিকে বলার সাথে সাথে আমার নানা দেখে আর কি অজ্ঞান হয়ে গেছে। তো অজ্ঞান হয়ে গেছে, তারপরে চিৎকার দিয়ে আর কি, চিৎকার দিয়ে অজ্ঞান হওয়ার পরে তো আরো মানুষ শুনলো মসজিদের কাছে যে আর কি অজ্ঞান হয়েছে চিৎকার দিয়া। তো সেক্ষেত্রে মানুষ শুই না, মানে মানুষ শুনছে শুই না আইসা আমার নানার কাছে আসলো, ধরলো, ধরে নিয়ে বাসায় নিয়ে পানি পুনি দিয়ে জিজ্ঞাসা করলো। তো জিজ্ঞাসা করার পরে আমার নানা সবকিছু ঘটনা খুলে বললো। তো তারপরে আর কি কোন মানুষ ইয়া হয় নাই, তো আর ওই পুকুরের কাছাকাছি যায় না। তো তারপরের দিন আর কি আমাদের যে ওইখানে আমার নানা খোঁজ শুরু করলো যে এটা কি ভাবে সমাধান করা যায়। তো খুঁজতে খুঁজতে দুইটা কবিরাজ পাওয়া গেছে আর কি, আপনার কি বলে যে নারায়ণপুর বা নারগাঁওর কাছাকাছি অনেক নাম করা দুইটা কবিরাজ। তো রাসেল ভাই যারা মতলবে থাকে তারা চিনবে, নারায়ণপুর নারগাঁও জায়গা দুইটা চিনবে। তো ওইখান থেকে দুইটা কবিরাজ আনা হলো। তো আনার পরে ওনারা কিছু রিচুয়াল করলো, রিচুয়াল করার পরে বললো যে আচ্ছা সমস্যা নাই, আমরা তো করলাম, এখন দেখা যাক। তো দেখা যাবে যে রাতে যে কোনো তোমাদের একজনের স্বপ্নে আসবে, আইসা ওরা কি চায় বলবে। তো রাসেল ভাই ওনারা কিন্তু রিচুয়ালের মাধ্যমে ডাকতে চেষ্টা করেছিল, তো তারা আসে নাই। তার জন্য ওনারা কি একটা দোয়া বা ইয়া করছে, করার পরে ওই যে পুকুরটা ছিল ওই পুকুরটার ভিতরে ওদেরকে বন্দী করে ফেলছে। বন্দিগিরে বলে আছে যে তোরা হয় এইখানের থেকে যাবি, নাইলে তোরা ক্ষতি করা বন্ধ করে দিবে, আর যদি দুইটার একটাও না করস তাহলে আমরা তোকে তোদেরকে ধ্বংস তোকে বা তোদেরকে ধ্বংস করে ফেলবো। তো রাসেল ভাই এই কথা বলে চলে, আর তান্ত্রিক গুলা মানে কবিরাজ গুলা চলে গেছে। চলে যাওয়ার পরে আমার নানা আর কি রাত্রে ঘুমাইছে, ঘুমানোর পরে আমার নানা স্বপ্নে সাতজন লোক জুব্বা পরিহিত সাতজন লোক আসছে। তো আয়সা আমার নানাকে বলতেছে যে তুই কাজটা ঠিক করলি না, তুই এটা কি করছস? তো আমার নানা বলতেছে যে কি করব, তুই তো আমার সন্তান দুইটা সন্তানকেই খেয়ে ফেলছস তোরা, আমি কি করব এখন, আমাকে খেলো কোনো কিছু করার নাই, তোদেরকে শেষ করবই আমি। তো রাসেল ভাই এই কথা বলার পরে তো ওরা বলল যে আচ্ছা আমরা চলে যাব, কিন্তু আমাকে কিছু সত্য আছে। তো বলল যে কি সত্য বল? তো বলল যে সাতটা মানে সাত জায়গা থেকে সাতটা গরু কিনতে হবে, একই দাম হতে হবে গরু সাতটার, তো কোনো দামাদামি করা যাবে না, কোনো কিছু বলা যাবে না। তো সাতটা গরু কিনাই না আমার, এই যে আপনার যে পশ্চিমমুখী বলে যে পুকুরটার দিকে মুখ করে সাতটা গরু এক কোপে এক সাথে আর কি কলার গুলা আলাদা করতে হবে, এক কোপে সাতটা গরু একসাথে এক সিরিয়ালে এক সময়ে এক কোপে আলাদা করতে হবে। তো বললো যে এইগুলা করলে কি তোরা সবাই চলে যাবি? তো বললো যে হ্যাঁ আমরা চলে যাব, আর তোদের যে সন্তান বা যারা যে চারজনকে নিছি ওরা এখন আমার নানা বললো আর কি তোরা যাদেরকে নিছিস ওদেরকে কি কোনো ক্ষতি করবি না সুন্দর মতো দিয়ে যাবি? তো বললো যে হ্যাঁ আমরা দিয়ে যাব। তো এই কথা বলার পরে বললো আবার বলছে যে 50 কেজি চাউলের ভাত রেঁধে একজন যে কোনো একজন নিয়ে যাবে, কিন্তু তার শরীরে একটা সুতো যেমন না থাকতে পারে। তো এই কথা বলার পরে এখন সমস্যা হচ্ছে যে এরকম এত সাহসী কাকে পাবে যে এই জিনিসগুলা নিয়ে যাবে বা দিয়ে আসবে? তো রাসেল ভাই মূলত এই কথা বলার পরে আপনার কিনা হলো আমার যে নানা উনি আবার আমার বড় নানাকে বা ওনার যে ভাই বড় ভাই বললো যে ওনাকে বললার পরে উনি সাত জায়গা থেকে সাতটা গরু কিনে আনলো। তো আনার পরে সাতটা কষাই মতলব নাম করা সাতটা কষাইকে আনা হলো। তো আনার পরে একটা টাইম দেওয়া হলো যেমন 12টা দিকে এক টাইমে সাতটা গরুর মাথা কাইটা আলাদা করা হলো। তো আলাদা করার পর এখন কথা হলো কে নিয়ে যাবে। তো মানুষ খুঁজতেছে এরকম সময় একটা মানুষ পাওয়া গেল আর কি, হাবিবুল্লাহ নাম ওনার, উনি আমার নানীদের পাশের বাড়ির একজন লোক আর কি। তো রাসেল ভাই উনি হচ্ছে মূলত হজ করে আসছে আর উনি টুকটাক জাদু জানে, যেমন আপনার নর্মালি যেসব জাদু আর কি দেখায় ওরকম জাদু জানতো। আর উনি কিন্তু হজ করা একজন হাজির ছিল, ওনার এতই সাহস ছিল মূলত আপনার যে আমাদের একটা জায়গা ছিল যে বাইদের পার, মতলবের লোক সম্ভবত চিনবে, অনেক লোকই চিনবে, বাইদের পার নামে একটা জায়গা আছে ওই জায়গায়। কিন্তু ওনা উনি এরকম সময় যাইতো যে সময় মানুষ ভাবারটা কল্পনা করাটা একটা ভয়ের বিষয় ভাবত, ওই সময় উনি ওই জায়গায় হাঁটত। তো রাসেল ভাই ওনাকে বলার পরে উনি বলল যে আচ্ছা ঠিক আছে আমি যাব, কিন্তু আমার যদি কিছু হয়ে যায় আমার যে পরিবার আছে ওই পরিবারকে আপনাদের দেখতে হবে। তো ওনারা সবাই রাজি হলো। উনি আর কি সময় দেওয়া হয়েছিল রাত 12টা বাজে নিয়ে যাওয়ার জন্য। তো রাসেল ভাই উনি গেল হালকা একটু অন্ধকারে গিয়ে ওনার সব কাপড় চোপড় যা ধরলো সব খুইলা উনি গেল আর কি। তো রাসেল ভাই যাওয়ার প্রায় ঘন্টা এক ঘন্টা পরে উনি ফিরে আসলো। তো ফিরে আসার সাথে সাথে উনি অজ্ঞান হয়ে গেল। তো অজ্ঞান হওয়ার পর রাসেল ভাই আমার নানা বড় নানা ওনারা সবাই ওনাকে ধরে আপনার একটা ওনাদের ঘরে নিয়ে গেল আর কি। করে নিয়ে যাওয়ার পর ওনাকে ঝাড়া ঝাড়ফুঁক করলো আর কি, তাবিজ দিল একটা, ঝাড়া টাড়া ওনার জ্ঞান ফিরানো হলো। তো রাসেল ভাই জ্ঞান ফিরানোর পরে ওনাকে জিজ্ঞাসা করা হলো যে কি হয়েছে, কাজ কি হয়েছে, তুমি কি দেখছো বা কি হয়েছে ওইখানে খুইলা বলো। তো রাসেল ভাই উনি বলা শুরু করলো যে আমি যখন একটু দূরে যে কাপড় চোপড় গুলো খুইলা আমি ওই রাস্তা দিয়ে যাওয়া শুরু করলাম, দেখলাম যে পুরো রাস্তা আলোকিত এবং এখন এখানে সামনে একটা রাস্তা না চারটা রাস্তা খুলে গেল। তো চারটা রাস্তা হলো, আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি ওই রাস্তাটা, আর টানে একটা রাস্তার ভিতরে দেখলাম যে অসংখ্য স্বর্ণ গয়না আপনার হীরামতি দিয়া পুরো রাস্তা ভরায় ফেলা হয়েছে। আরেকটা রাস্তায় দেখলাম যত সুন্দরী নারী বা সুন্দরী মহিলা ছিল আমার দেখা মতো বা না দেখার ভিতরে সবাই উলঙ্গ অবস্থায় ওই রাস্তার ভিতরে আছে। আর তৃতীয় একটা রাস্তার ভিতরে দেখলাম যে আপনার যে আমার বাবা মা আমাকে আমার আত্মীয় স্বজন আমাকে ডাকছে, বলছে ওই জায়গায় যাইস না, ওই জায়গায় যাইস না। তো রাসেল ভাই বলে রাখা ভালো, আপনার ওই পুকুর পাড়ের সাইডে আছে একটা কবরস্থান আছে, পারিবারিক কবরস্থান। তো আমাদের যে সব মানে আমাদের নানা বাড়ির যত সকল লোক মারা যায় তো সব লোক ওই ওই জায়গায় আর কি কবর দেওয়া হয়। তো ওই কবরের রাস্তা যে কবরস্থান ওইখানে দেখা যাচ্ছে যে ওনার মা বাবা বা যে আত্মীয় স্বজন ছিল বা আমাদের বাড়ির যারা মারা গেছে বা আগে গেছে বা কয়েকদিন হচ্ছে মারা গেছে, তো ওনারা ডাইকা বলতেছে যে তুই ওইখানে যাইস না, তোর ক্ষতি হবে ওইখানে গেলে। তো আমার যে উনি আমার নানার ভাই হইতো, তো সে তো আমার বড় নানা, তো উনি বলল যে আমি ভয় পাই না, আমি এইটার একটা বিহিত করব, কারণ ওরা যদি এখনো থাকে তাহলে তো আমাদের একটা পুকুর, আমরা তো না খেতে পেয়ে মরবো। তো রাসেল ভাই আপনি আপনাকে জানানো উচিত যে ওই সময়কার সময় কিন্তু পুকুরেই সব কাজ হতো। তো রাসেল ভাই ওই আমাদের যে নানু বাড়ির গ্রামটা ছিল ওই গ্রামে প্রায় পাঁচ সাতটা বাড়ি নিয়ে একটা পুকুর ছিল, তো আলাদা কোন পুকুর ছিল না। তো যদি পানি আনতে হতো তো প্রায় মনে করুন আপনার এক দেড় মাইল হাইটা যায় আপনার যে না খাল বলা হয় চাঁদপুর গ্রামে খাল, ওই খালের থেকে যে পানি আনতে হতো, তো সেটা কোনো মতেই সম্ভব না, কারণ এত দূরে হাইটা যায় পানি আনা কোনোভাবেই সম্ভব না। তো সেই ক্ষেত্রে রাসেল ভাই উনি বলল যে না আমি যাবই। তো উনি এই কথা বলে গেল। তো রাস্তা দিয়ে হাঁটতেছে সামনে দেখলো যে আবার চারটা রাস্তা, তো চারটা রাস্তার ভিতরে একটা রাস্তা দেখলো যে নর্মালি হাঁটা যেতেছে, আর একটা রাস্তার ভিতরে আপনার বাঘ সিংহ এগুলো দাঁড়িয়ে রয়েছে, আর একটা রাস্তার ভিতরে আগুন জ্বলতেছে, আর একটা রাস্তার ভিতরে আপনার নর্মালি যে কাঁটা বা বিচে এগুলো আর কি ফালানো। তো উনি একটা চিল্লান দিয়ে উঠলো, উঠা বলল যে তোরা যতই চেষ্টা করছ আমার ভয় দেখাইতে পারবি না, আমি এটার একটা বিহুত করেই ছাড়বো, হয়তো আমার জান যাবে, থেকে বেশি তুই কিছু করতে পারবি না, আমার কোনো কিছু করতে পারবি না, সর্বোচ্চ আমার জীবনটাই নিতে পারবি তোরা। তো এই কথা বলে রাসেল ভাই উনি আপনার যে সোজা রাস্তাটাই ছিল যেটার ভিতরে আপনার আগুন জ্বলছিল ওই রাস্তা দিয়ে হাঁটতেছে। তো উনি সামনে যাওয়ার পর ওনার কিছুই হয় নাই। তো শেষ পর্যন্ত ওই পুকুরে যে নির্দিষ্ট একটা কোনা বলছিল ওই কোনা গেল, যাওয়ার পরে ওই জিনিসগুলা রাখলো ওইখানে, দুইটা বস্তা ছিল রাসেল ভাই। তো দুইটা বস্তার ভিতরে ওই জিনিসগুলা রাখার পরে আপনার যে বললো আর কি আপনার তোরা এখন এগুলা নিয়ে আমার কিছু সময় দে। তো তখন আর কি রাসেল ভাই উনি ওই জিনিসগুলা রাখার পরে দেখলো যে পুকুরের ভিতর থেকে ষাটটা জুব্বা পরিহিত অবয়ব বের হয়ে আসছে। তো আসার পরে আমার ওই বড় নানাকে চিনি গেছিল, ওনাকে বলতেছি যে তোর ভালো সাহস আছে, তুই আমাদের এত কিছু দেখার পরও তুই আসছ এবং তোর চরিত্রটা ভালো এবং তোর ভিতরে কোনো লোভ লালসা নাই, তুই জানস তুই প্রথম যে রাস্তাগুলো দেখছিলি যে দুইটা নারী দিয়ে এবং স্বর্ণ গয়না দিয়ে ভরা ছিল, ওই দুইটা রাস্তায় যদি যেকোনো একটাই রাস্তায় যেতি তুই পুকুরে পড়ে যেতি এবং পুকুরে পড়ার সাথে সাথে তোকে আমরা ছিঁড়ে খেয়ে ফেলতাম, আর যে কবরস্থান থেকে যে রাস্তাটা দেখলি ওটা তোর আত্মীয়রা ডাকছে, তোর ওইখানে গেলে তোকে কবর দিয়ে ফেলতাম, আমরা কবর দিয়ে মেরে ফেলতাম। আর দ্বিতীয় টাইমে তুই যে রাস্তাগুলো দেখছিলি ওই রাস্তাগুলো দেখে যদি তুই ভয় পেয়ে পিছনে দৌড় দিতি বা পিছনে যাইতি তারপরে তোকে আমরা সবাই মিলে মেরে ফেলতাম। তো তোর ভিতরে সাহস আছে এবং তুই মানে তোর ভিতরে কোনো লোভ নাই, তোর চরিত্র ভালো, তো সেই ক্ষেত্রে তুই যেহেতু নিয়ে আসছ আমরা এই জিনিসগুলা রাখবো এবং আমরা চলে যাব। আর হ্যাঁ আমরা কিন্তু এইখান থেকে সম্পূর্ণভাবে যাব না, তোদের এই যে কদম গাছ আর বট গাছ এই দুইটা গাছ ভিতরে আমরা থাকবো, এই যতই কিছু হোক এই দুইটা গাছ যেমন কেউ না হাত দিয়ে না ধরে আর এই দুইটা গাছ কেউ ক্ষতি যেমন না করে, তোকে বইলা গেলাম। আর আমরা যে চারজন এই চারজনকে আমি এখন তোর কাছে দিয়ে দেব, তুই চলে যাবে, হ্যাঁ যাওয়ার সময় পিছনে দেখতে পারবি না। আর আরেকটা কথা, তোরা কোনো দিন আজকের পরে থেকে এই পুকুরের এই এই কোনাটার ভিতরে আসবি না, আসলে তোরা যেই আসস তোদের ক্ষতি হবে, আমরা কিছু করার নাই। আর তো এখন আমরা চলে যাব, আর কোনদিন তুই এখন আর পিছনে দেখবি না, পিছনে না দেখে সোজা হাইটা চলে যাবি। তো রাসেল ভাই এই কথা বলার পরে উনি চলে আসলো। তো তারপরের দিন থেকে রাসেল ভাই আর কিছুই হয় নাই। তো এখানে আমার ঘটনা শেষ হয়। তো রাসেল ভাই আমার কাছে কিন্তু আমাদের নানু বাড়ি বা আমাদের বাড়ি নিয়ে অসংখ্য ঘটনা আছে, তো যদি সময় হয় আমি পাঠাবো। আর রাসেল ভাই লাস্ট একটা অনুরোধ, এই ঘটনাটা আমি যদি সিলেক্ট হয় আপনার মুখ থেকে শুনতে চাই, আর যদি আগামী তো ঘটনা পাঠাই রাসেল ভাই আপনার মুখ থেকে শুনতে চাই, যদি সম্ভব হয় আপনি বলবেন, না হলে রাসেল ভাই আমি কিন্তু আর ঘটনা পাঠাবো না। কারণ আপনার আপনি ঘটনা শোনালে বা আপনি ঘটনা পাঠালে যে একটা আনন্দ পাওয়া যায়, যে একটা শান্তি পাওয়া যায় রাসেল ভাই, ওই শান্তিটা আর ওই আনন্দটা আমি অন্য যে কোনো ভূত গল্প বলেন, ভূতের যে কোনো একটা শো বলেন, ওগুলার ভিতরে যদি শুনি পুরা দিনও শুনি, ওই একটা ফিল একটা শান্তি পাওয়া যায় না রাসেল ভাই। তো আমি আপনার ছোট ভাই হিসাবে একটা অনুরোধ করবো রাসেল ভাই, যে আমার ঘটনাটা আপনি অন্তত নিজের মুখে বলবেন। ধন্যবাদ রাসেল ভাই, অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে সিলেক্ট হলে অবশ্যই আমাকে জানাবেন রাসেল ভাই। ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন অবশ্যই আপনি।
ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। 30 দিন সিয়াম সাধনার পরে ঈদ আসে আনন্দ নিয়ে, এবং ঈদের প্রত্যেকটা মুহূর্ত আনন্দময় হয়ে উঠুক। সৃষ্টিকর্তার কাছে এই কামনা, ঈদ যেমন আনন্দময় তেমনি আনন্দময় হোক প্রতিটি দিন। এবং ঈদ শেষে ফিরে আসার কষ্টটা অনেক, এবং এই ফিরে আসার কষ্টের সাথে কিছু আনন্দ মেশানো থাকে, আর সেটি হয় আমাদের সারা বছরের পথ চলার প্রেরণা এবং আরও একটি ঈদের জন্য অপেক্ষা। এবং সেই অপেক্ষার মাঝে যে শক্তিটুকু প্রয়োজন, সেই শক্তি হয়তো আমরা সঞ্চার করি সেই কয়েকদিনের স্মৃতি থেকে। এভাবেই জীবন চলে যায়। ঈদ একটা মানুষ যতবার জীবনে পায় ততবারই তার উপভোগ করা উচিত। আপনজনের সাথে ফিরে যাওয়া উচিত আপনজনের কাছে, এবং আপনজনের সাথে উপভোগ করা প্রতিটা মুহূর্ত ধরে রাখা উচিত স্মৃতির পাতায় সারা জীবনের জন্য। এবং আশা করছি আপনারা সবাই ঈদ চমৎকারভাবে কাটাচ্ছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
Thank you.
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন এবং সবসময় ভালো তলেই থাকেন আপনি। তো আমার নাম হচ্ছে আব্দুর রহমান, আমি চাঁদপুর জেলার মতলব উপজেলা যে কোনো একটা গ্রামের বাসিন্দা। তো রাসেল ভাই, আপনার যে ভূত FM বা ভূত .com এর গল্পগুলো না শুনে রাত্রে আসলে ঘুমানোটা অনেক অসম্ভব একটা বিষয়। তো আমার এটা বলতে গেলে একটা নেশার মতো হয়ে গেছে আর কি, যে কোন জিনিসের একটা নেশা থাকে সেরকমই আপনার এই ভূত .com এর একটা নেশা আমার আর কি বলতে গেলে। তো রাসেল ভাই, আমি একটা অনুরোধ করছি আপনার কাছে, যদি আমার ঘটনাটা শুনে থাকেন বা প্লে করার মতো হয়ে থাকে তাহলে একটা রিকোয়েস্ট করব বড় ভাই হিসাবে। আমার তো এতটুকু সামর্থ্য ছিল না বা সামর্থ্য নাই যে আমি ওই সময়কার সময় পড়ালেখা তো করতে পারি নাই, সেই জন্য আমি ইমেল করে পাঠাইতে পারি নাই, সরি ভাইয়া। তো আমি একটা অনুরোধ করব ভাই আপনার কাছে, যদি আমার এই ঘটনাটা সিলেক্ট হয় আপনি একটু নিজের কণ্ঠে বলবেন, আর যদি না বলতেন তাহলে ঘটনাটা আপনার দিয়ে না বা সিলেক্ট করেন না। কারণ আসলে আপনার মুখে যে ঘটনাটা ওইটা শোনার যে মজাটা ওইটা আর কোনোভাবেই আমি পাই না, বা আমার বয়সও এটা এই মজাটা বা এই একটা যে ঘটনা একটা ফিল আসে ওই ফিলটা আমি পাবো না। তো রাসেল ভাই যদি সিলেক্ট হয় অবশ্যই ছোট ভাইয়ের একটা রিকোয়েস্ট হিসাবে, হয়তো আল্লাহ এতটুকু সামর্থ্য দেয় নাই যে আমি এই ঘটনাটা ইমেল লিখে ইমেল করতে পারতাম, অবশ্যই করতাম যদি সম্ভব হইতো ভাই। আমার দুই তিনটা বন্ধুকেও বলছি কিন্তু ওরা বলে যে আমার ঘটনাটা সিলেক্ট হবে না, এই জন্য আর কি ওরা লেখে নাই ভাই। যদি ছোট ভাইয়ের একটা আবদার রাখেন ভাই অবশ্যই অনেক ধন্য হব। তো রাসেল ভাই বেশি কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাই, মূল ঘটনা যেটা। তো রাসেল ভাই মূল ঘটনাটা শুরু হয় হলো 1995 সালের দিকে, এটা হচ্ছে একটা গ্রামীণ পুকুরকে কেন্দ্র করে। তো রাসেল ভাই মূলত এটা আমার নানির বাড়ির আমার মা বা মামাদের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো রাসেল ভাই ঘটনাটা শুরু হয় হলো একদিন দুপুরে, আমার যে আপন মামা আছে দুইজন বা আমার খালা আছে, ওনারা মোট 9 ভাই বোন ছিল আমার মা খালারা। তো ওনারা আমার যে নানি বাড়ি পুকুরটা কিন্তু ওনাদের এই বাড়ি বা পুকুর কিন্তু প্রায় ইংরেজদের আমলের বাড়ি বা পুকুর, তো বহুত আগের ভাই। তো সেই পুকুরে আর কি ওনারা গোসল করতেছিল। তো গোসল করতে করতে হঠাৎ আমার মামা দুইজন ডুব দেয়, মানে পুকুরের ভিতরে ডুব দেয়, গোসল করতে করতে ডুব দেয় কিন্তু ওনারা আর উপরে উঠে না। তো আমার মা ওনারা ভাবছে যে ফাইজলামি করতেছে অন্যদিক দিয়ে উঠছে। তো রাসেল ভাই বলে রাখা ভালো যে পুকুরটা কিন্তু বিশাল ছিল, অনেক বড় ছিল পুকুর, কিন্তু মনে করছে অন্য কোনো দিক দিয়ে উঠা ওনাদের ভয় দেখাতেছে। তো আমার মা ওনারা এত গুরুত্ব দেয় নাই, তো সেই কারণে কতক্ষণ দেখা উইঠা চলে আসছে। তো যেহেতু উইঠা চলে আসছে তখন আমার নানা আসছে, নানা আয়সা জিজ্ঞেস করছে আমার মার নাম হচ্ছে হাজারা। তো বলল যে হাজারা তোর আমার যে দুইজন মামা ওনার একজন নাম হলো রনি আর একজন নাম হচ্ছে রবিন। তো বলল যে রনি আর রবিন কোথায় কোন জায়গায় আর কি। তো আমু বলল যে ওরা তো আমাদের সামনে ডুব দিল, তো ওরা আর উঠে আসে নাই, আমরা মনে করছি যে ওরা অন্য কোন সাইড দিয়ে উঠে আসছে। তো আমার নানা বললো যে অন্য সাইড দিয়ে কেউ উঠে আসে নাই, তো সেই কারণে আপনার আমার নানা আর কি সাইড দিয়ে দেখতেছে, পুরা পুকুর খুঁজা ফেলছে সাইডের দিক দিয়ে ঘুরছে বা বাড়ির আশেপাশে জিজ্ঞাসা করছে, তো কেউই দেখে নাই। তো সেই ক্ষেত্রে আমার নানা আর কি আমার নানা সহ আমার নানার যে ভাই বা আমার বড় নানা বা আমার বড় বাবা বলে আমার নানার বাবা আর কি, ওনারা সবাই খোঁজাখুঁজি শুরু করছে। তো খুঁজতে খুঁজতে প্রায় সন্ধ্যার হয়ে গেছে আর কি। তো মূলত আমার নানা ছিল আমাদের যে পারিবারিক মসজিদ ছিল মসজিদের ইমাম ছিল। তো আমার নানা আর কি নামাজ পড়াইতে চলে গেছে, নামাজ পড়ে আইসা আবার খোঁজা শুরু করছে কিন্তু কোনোভাবেই পায় নাই। তো রাসেল ভাই না পাওয়াতে ওনাদের খুব কষ্ট পাইছে বা এরকম একটা কষ্ট চলে আসছে যে গেল কোন জায়গায়। তো রাসেল ভাই এরকম হইতেছে তো আর খোঁজ পাওয়া যায় না ওনার। তো নেক্সট মানে পরের দিন আর কি আপনার আমার আমার নানার নানাদের পাশের ঘরেরই একজনের দুইটা বাচ্চা, তো ওনার নাম ছিল একজনের নাম রুবি আর একজনের নাম হচ্ছে আপনার মাসুদ। এই দুইটা বাচ্চা আবার গোসল করতে যায় পরের দিন, তো গোসল করতে গিয়ে সেম কাহিনী ঘটে রাসেল ভাই, যে ওনারা দুইজনও ডুব দেয়, ডুব দিয়ে আর উপরে উঠে আসে না। তো সেক্ষেত্রে ওনাদের বাবা মা ছিল যে দুইজন, ওনারা কিন্তু পুকুর ঘাটে বসে ছিল কথা বলছিল আর কি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওনারা খেয়াল করলো যে ডুব দিছে আর উঠে আসতেছে না। তো ওনারও চিল্লা মানে কতক্ষণ দেখলো, দেখে আর কি চিল্লা পাল্লা শুরু করলো। তো চিল্লা পাল্লা করতে করতে এই আবার খোঁজাখুঁজি শুরু হলো, খুঁজতেছে খুঁজতেছে। তো রাসেল ভাই এই এদিনকার রাত্রে আর পাওয়া যায় না ওদেরকে। তো রাসেল ভাই পরের দিন ভোরে ফজরের নামাজে ফজরে আজান দিবা, আমার নানা যে আজান দিয়ে নামাজ পড়াবে আর কি। তো ওই পুকুর পার দিয়ে কিন্তু মসজিদে যেতে হয়। তো পুকুর পার দিয়ে যেহেতু যেতেছে, দেখতেছে যে একটা সাদা পাগড়ি টুপি পাগড়ি পরা লম্বা লম্বা দাড়ি জুব্বা পরা একটা অবয়ব আর কি, আপনার মানুষের মতোই দেখতে হবে কিন্তু শরীর থেকে অনেক আলো বেড়ে বাইর হইতেছে আর কি। তো দেখলো যে ওই জিনিসটা পুকুর থেকে উঠলো, উঠা ওই পুকুর পারে কিন্তু একটা বিশাল আপনার যে কি বলে কদম ফুল গাছ ছিল আর কি, ওই গাছের উপরে উঠলো। উঠা দেখলো যে নাচতেছে, তো নাচতে নাচতে বললো যে আমার নানার চোখ গেল। তো আমার নানাকে বলতেছে যে এদিকে, তো এদিকে বলার সাথে সাথে আমার নানা দেখে আর কি অজ্ঞান হয়ে গেছে। তো অজ্ঞান হয়ে গেছে তারপরে চিৎকার দিয়ে আর কি, চিৎকার দিয়ে অজ্ঞান হওয়ার পরে তো আরো মানুষ শুনলো মসজিদের কাছে যে আর কি অজ্ঞান হয়েছে চিৎকার দিয়া। তো সেক্ষেত্রে মানুষ শুই না, মানে মানুষ শুনছে শুই না আইসা আমার নানার কাছে আসলো, ধরলো, ধরে নিয়ে বাসায় নিয়ে পানি পুনি দিয়ে জিজ্ঞাসা করলো। তো জিজ্ঞাসা করার পরে আমার নানা সবকিছু ঘটনা খুলে বললো। তো তারপরে আর কি কোন মানুষ হয় নাই, তো আর ওই পুকুরের কাছাকাছি যায় না। তো তারপরের দিন আর কি আমাদের যে ওইখানে আমার নানা খোঁজ শুরু করলো যে এটা কি ভাবে সমাধান করা যায়। তো খুঁজতে খুঁজতে দুইটা কবিরাজ পাওয়া গেছে আর কি, আপনার এই কি বলে যে নারায়ণপুর বা নারগাঁওর কাছাকাছি অনেক নাম করা দুইটা কবিরাজ। তো রাসেল ভাই যারা মতলবে থাকে তারা চিনবে নারায়ণপুর নারগাঁও জায়গা দুইটা চিনবে। তো ওইখান থেকে দুইটা কবিরাজ আনা হলো। তো আনার পরে ওনারা কিছু রিচুয়াল করলো, রিচুয়াল করার পরে বললো যে আচ্ছা সমস্যা নাই, আমরা তো করলাম, এখন দেখা যাক। তো দেখা যাবে যে রাত্রে যে কোনো তোমাদের একজনের স্বপ্নে আসবে, আইসা ওরা কি চায় বলবে। তো রাসেল ভাই ওনারা কিন্তু এই রিচুয়ালের মাধ্যমে ডাকতে চেষ্টা করেছিল, তো তারা আসে নাই। তার জন্য ওনারা কি একটা দোয়া বা ইয়া করছে, করার পরে ওই যে পুকুরটা ছিল ওই পুকুরটার ভিতরে ওদেরকে বন্দি করে ফেলছে। বন্দি করে বলে আসছে যে তোরা হয় এইখানে থেকে যাবি, নাইলে তোরা ক্ষতি করা বন্ধ করে দিবে, আর যদি দুইটার একটাও না করস তাহলে আমরা তোদেরকে ধ্বংস করে ফেলবো। তো রাসেল ভাই এই কথা বলে চলে আর তান্ত্রিক গুলা মানে কবিরাজ গুলা চলে গেছে। চলে যাওয়ার পরে আমার নানা আর কি রাত্রে ঘুমাইছে, ঘুমানোর পরে আমার নানা স্বপ্নে সাতজন লোক জুব্বা পরিহিত সাতজন লোক আসছে। তো আয়সা আমার নানাকে বলতেছে যে তুই কাজটা ঠিক করলি না, তুই এটা কি করছস? তো আমার নানা বলতেছে যে কি করব, তুই তো আমার সন্তান দুইটা সন্তানকেই খেয়ে ফেলছস তোরা, তো আমি কি করব, এখন আমাকে খেলো কোনো কিছু করার নাই, তোদেরকে শেষ করবই আমি। তো রাসেল ভাই এই কথা বলার পরে তো ওরা বললো যে আচ্ছা আমরা চলে যাব, কিন্তু আমাকে কিছু সত্য আছে। তো বললো যে কি সত্য বল। তো বললো যে সাতটা মানে সাত জায়গা থেকে সাতটা গরু কিনতে হবে, একই দাম হতে হবে গরু সাতটার, তো কোনো দামাদামি করা যাবে না, কোনো কিছু বলা যাবে না। তো সাতটা গরু কিনাই না আমার এই যে আপনার যে পশ্চিমমুখী বলে যে পুকুরটার দিকে মুখ করে সাতটা গরু এক কোপে এক সাথে আর কি কলার গুলা আলাদা করতে হবে। এক কোপে সাতটা গরু একসাথে এক সিরিয়ালে এক সময়ে এক কোপে আলাদা করতে হবে। তো বললো যে এইগুলা করলে কি তোরা সবাই চলে যাবে? তো বললো যে হ্যাঁ আমরা চলে যাব। আর তোদের যে সন্তান বা যারা যে চারজনকে নিছি ওরা এখন আমার নানা বললো আর কি তোরা যাদেরকে নিছ ওদেরকে কি কোনো ক্ষতি করবি না সুন্দর মতো দিয়া যাবি? তো বললো যে হ্যাঁ আমরা দিয়া যাব। তো এই কথা বলার পরে বললো আবার বলছে যে পঞ্চাশ কেজি চাউলের ভাত রেদে একজন যে কোনো একজন নিয়ে যাবে কিন্তু তার শরীরে একটা সুতো যেমন না থাকতে পারে। তো এই কথা বলার পরে এখন সমস্যা হচ্ছে যে এরকম এত সাহসী কাকে পাবে যে এই জিনিসগুলো নিয়ে যাবে বা দিয়ে আসবে? তো রাসেল ভাই মূলত এই কথা বলার পরে আপনার কিনা হলো আমার যে নানা উনি আবার আমার বড় নানাকে বা ওনার যে ভাই বড় ভাই বললো যে ওনাকে বললার পরে উনি সাত জায়গা থেকে সাতটা গরু কিনে আনলো। তো আনার পরে সাতটা কষাই মতলব নাম করা সাতটা কষাইকে আনা হলো। তো আনার পরে একটা টাইম দেওয়া হলো যেমন বারোটা একে বা বারোটার দিকে এক টাইমে সাতটা গরুর মাথা কাইটা আলাদা করা হলো। তো আলাদা করার পর এখন কথা হলো কে নিয়ে যাবে? তো মানুষ খুঁজতেছে এরকম সময় একটা মানুষ পাওয়া গেল আর কি, হাবিবুল্লাহ নাম ওনার, উনি আমার নানীদের পাশের বাড়ির একজন লোক আর কি। তো রাসেল ভাই উনি হচ্ছে মূলত হজ করে আসছে আর উনি টুকটাক জাদু জানে, যেমন আপনার নর্মালি যেসব জাদু আর কি দেখায় ওরকম জাদু জানতো। আর উনি কিন্তু হজ করা একজন হাজির ছিল, ওনার এতই সাহস ছিল মূলত আপনার যে আমাদের একটা জায়গা ছিল যে বাইদের পার, মতলবের লোক সম্ভবত চিনবে, অনেক লোকই চিনবে, বাইদের পার নামে একটা জায়গা ছিল ওই জায়গায়। কিন্তু ওনা উনি এরকম সময় যাইতো যে সময় মানুষ ভাবারটা কল্পনা করাটা একটা ভয়ের বিষয় ভাবত, ওই সময় উনি ওই জায়গায় হাঁটত। তো রাসেল ভাই ওনাকে বলার পরে উনি বলল যে আচ্ছা ঠিক আছে আমি যাব, কিন্তু আমার যদি কিছু হয়ে যায় আমার যে পরিবার আছে ওই পরিবারকে আপনাদের দেখতে হবে। তো ওনারা সবাই রাজি হলো। উনি আর কি সময় দেওয়া হয়েছিল রাত বারোটা বাজে নিয়ে যাওয়ার জন্য। তো রাসেল ভাই উনি গেল হালকা একটু অন্ধকারে গিয়ে ওনার সব কাপড় চোপড় যা ধরলো সব খুইলা উনি গেল আর কি। তো রাসেল ভাই যাওয়ার প্রায় ঘন্টা এক ঘন্টা পরে উনি ফিরে আসলো। তো ফিরে আসার সাথে সাথে উনি অজ্ঞান হয়ে গেল। তো অজ্ঞান হওয়ার পর রাসেল ভাই আমার নানা বড় নানা ওনারা সবাই ওনাকে ধরে আপনার একটা ওনাদের ঘরে নিয়ে গেল আর কি। করে নিয়ে যাওয়ার পর ওনাকে ঝায়রা ঝাড়ফুঁক করলো আর কি, তাবিজ দিল একটা, ঝায়রা টায়রা ওনার জ্ঞান ফিরানো হলো। তো রাসেল ভাই জ্ঞান ফিরানোর পরে ওনাকে জিজ্ঞাসা করা হলো যে কি হয়েছে, কাজ কি হয়েছে, তুমি কি দেখছো বা কি হয়েছে ওইখানে খুইলা বলো। তো রাসেল ভাই উনি বলা শুরু করলো যে আমি যখন একটু দূরে যে কাপড় চোপড় গুলো খুইলা আমি ওই রাস্তা দিয়ে যাওয়া শুরু করলাম, দেখলাম যে পুরো রাস্তা আলোকিত এবং এখন এখানে সামনে একটা রাস্তা না চারটা রাস্তা খুলে গেল। তো চারটা রাস্তা হলো আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি ওই রাস্তাটা, আর ডানে একটা রাস্তার ভিতরে দেখলাম যে অসংখ্য স্বর্ণ গয়না আপনার হীরামতি দিয়া পুরো রাস্তা ভরায় ফেলা হয়েছে। আরেকটা রাস্তায় দেখলাম যত সুন্দরী নারী বা সুন্দরী মহিলা ছিল আমার দেখা মতো বা না দেখার ভিতরে সবাই উলঙ্গ অবস্থায় ওই রাস্তার ভিতরে আছে। আর তৃতীয় একটা রাস্তার ভিতরে দেখলাম যে আপনার যে আমার বাবা মা আমাকে আমার আত্মীয় স্বজন আমাকে ডাকছে বলছে ওই জায়গায় যাইস না ওই জায়গায় যাইস না। তো রাসেল ভাই বলে রাখা ভালো আপনার এই পুকুর পাড়ের সাইডে আছে একটা কবরস্থান আছে পারিবারিক কবরস্থান। তো আমাদের যে সব মানে আমাদের নানা বাড়ির যত সকল লোক মারা যায় তো সব লোক ওই ওই জায়গায় আর কি কবর দেওয়া হয়। তো ওই কবরের রাস্তা যে কবরস্থান ওইখানে দেখা যাচ্ছে যে ওনার মা বাবা বা যে আত্মীয় স্বজন ছিল বা আমাদের বাড়ির যারা মারা গেছে বা আগে গেছে বা কয়েকদিন হচ্ছে মারা গেছে, তো ওনারা ডাইকা বলতেছে যে তুই ওখানে যাইস না, তোর ক্ষতি হবে ওইখানে গেলে। তো আমার যে উনি আমার নানার ভাই হইতো, তো সে তো আমার বড় নানা, তো উনি বলল যে আমি ভয় পাই না, আমি এইটার একটা বিহিত করব, কারণ ওরা যদি এখনো থাকে তাহলে তো আমাদের একটা পুকুর, আমরা তো না খেতে পেয়ে মরব। তো রাসেল ভাই আপনি চান, আপনাকে জানানো উচিত যে ওই সময়কার সময় কিন্তু পুকুরেই সব কাজ হতো। তো রাসেল ভাই ওই আমাদের যে নানু বাড়ির গ্রামটা ছিল, ওই গ্রামে প্রায় 5-7টা বাড়ি নিয়ে একটা পুকুর ছিল, তো আলাদা কোনো পুকুর ছিল না। তো যদি পানি আনতে হতো তো প্রায় মনে করুন আপনার 1-1.5 মাইল হাইটা যায় আপনার যে না খাল বলা হয় চাঁদপুর গ্রামে খাল, ওই খালের থেকে যে পানি আনতে হতো, তো সেটা কোনো মতেই সম্ভব না, কারণ এত দূরে হাইটা যায় পানি আনা কোনোভাবেই সম্ভব না। তো সেক্ষেত্রে রাসেল ভাই উনি বলল যে না আমি যাবই। তো উনি এই কথা বলে গেল, তো রাস্তা দিয়ে হাঁটতেছে সামনে দেখলো যে আবার 4টা রাস্তা। তো 4টা রাস্তার ভিতরে একটা রাস্তা দেখলো যে নর্মালি হাঁটা যেতেছে, আর একটা রাস্তার ভিতরে আপনার বাঘ সিংহ এগুলা দাঁড়িয়ে রয়েছে, আর একটা রাস্তার ভিতরে আগুন জ্বলতেছে, আর একটা রাস্তার ভিতরে আপনার নর্মালি যে কাঁটা বা বিচে এগুলা আর কি ফালানো। তো উনি একটা চিল্লান দিয়ে উঠলো, উঠা বললো যে তোরা যতই চেষ্টা করছ আমার ভয় দেখাইতে পারবি না, আমি এটার একটা বিহিত করি ছাড়ব, হয়তো আমার জান যাবে, থেকে বেশি তুই কিছু করতে পারবি না, আমার কোনো কিছু করতে পারবি না, সর্বোচ্চ আমার জীবনটাই নিতে পারবি তোরা। তো এই কথা বলে রাসেল ভাই উনি আপনার যে সোজা রাস্তাটাই ছিল যেটার ভিতরে আপনার আগুন জ্বলছিল ওই রাস্তা দিয়ে হাঁটতেছে। তো উনি সামনে যাওয়ার পর ওনার কিছুই হয় নাই। তো শেষ পর্যন্ত ওই পুকুরে যে নির্দিষ্ট একটা কোনা বলছিল ওই কোনা তেল চাওয়ার পরে ওই জিনিসগুলা রাখলো এখানে, 2টা বস্তা ছিল রাসেল ভাই। তো 2টা বস্তার ভিতরে ওই জিনিসগুলা রাখার পরে আপনার যে বললো আর কি আপনার এই তোরা এখন এগুলা নিয়ে আমার কিছু সময় দে। তো তখন আর কি রাসেল ভাই উনি ওই জিনিসগুলা রাখার পরে দেখলো যে পুকুরের ভিতর থেকে 60টা জুব্বা পরিহিত অবয়ব বের হয়ে আসছে। তো আসার পরে আমার ওই বড় নানাকে চেনি গেছিল, ওনাকে বলতে যে তোর ভালো সাহস আছে, তুই আমাদের এত কিছু দেখার পরও তুই আসছ, এবং তোর চরিত্রটা ভালো এবং তোর ভিতর কোনো লোভ লালসা নাই। তুই জানস তুই প্রথম যে রাস্তাগুলো দেখছিলি যে 2টা নারী দিয়ে এবং স্বর্ণ গয়না দিয়ে ভরা ছিল, ওই 2টা রাস্তায় যদি যেকোনো একটা রাস্তায় যেতি তুই পুকুরে পড়ে যেতি, এবং পুকুরে পড়ার সাথে সাথে তোকে আমরা ছিঁড়ে খেয়ে ফেলতাম, আর যে কবরস্থান থেকে যে রাস্তাটা দেখলি ওইটা তোর আত্মীয়রা ডাকছে, তোর ওইখানে গেলে তোকে কবর দিয়ে ফেলতাম, আমরা কবর দিয়ে মেরে ফেলতাম। আর 2টা টাইমে তুই যে রাস্তাগুলো দেখছিলি ওই রাস্তাগুলো দেখে যদি তুই ভয় পেয়ে পিছনে দৌড় দিতি বা পিছনে যাইতি, তারপরে তোকে আমরা সবাই মিলে মেরে ফেলতাম। তো তোর ভিতরে সাহস আছে এবং তুই মানে তোর ভিতরে কোনো লোভ নাই, তোর চরিত্র ভালো, তো সেই ক্ষেত্রে তুই যেহেতু নিয়ে আসছ আমরা এই জিনিসগুলা রাখব এবং আমরা চলে যাব। আর হ্যাঁ, আমরা কিন্তু এইখান থেকে সম্পূর্ণভাবে যাব না, তো তোদের এই যে কদম গাছ আর বট গাছ এই 2টা গাছ ভিতরে আমরা থাকবো, এই যতই কিছু হোক এই 2টা গাছ যেমন কেউ না হাত দিয়ে না ধরে, আর এই 2টা গাছ কেউ ক্ষতি যেমন না করে, তোকে বইলা গেলাম। আর আমরা যে 4 জন এই 4 জনকে আমি এখন তোর কাছে দিয়ে দেব, তুই চলে যাবে, হ্যাঁ যাওয়ার সময় পিছনে দেখতে পারবি না। আর আরেকটা কথা, তোরা কোনো দিন আজকের পরে থেকে এই পুকুরের এই এই কোনাটার ভিতরে আসবি না, আসলে তোরা যেই আসস তোদের ক্ষতি হবে, আমরা কিছু করার নাই আর। তো এখন আমরা চলে যাব, আর কোনদিন তুই এখন আর পিছনে দেখবি না, পিছনে না দেখে সোজা হাইটা চলে যাবি। তো রাসেল ভাই এই কথা বলার পরে উনি চলে আসলো। তো তারপরের দিন থেকে রাসেল ভাই আর কিছুই হয় নাই। তো এখানে আমার ঘটনা শেষ হয়। তো রাসেল ভাই আমার কাছে কিন্তু আমাদের নানু বাড়ি বা আমাদের বাড়ি নিয়ে অসংখ্য ঘটনা আছে, তো যদি সময় হয় আমি পাঠাবো। আর রাসেল ভাই লাস্ট একটা অনুরোধ, এই ঘটনাটা আমি যদি সিলেক্ট হয় আপনার মুখ থেকে শুনতে চাই, আর যদি আগামী তো ঘটনা পাঠাই রাসেল ভাই আপনার মুখ থেকে শুনতে চাই, যদি সম্ভব হয় আপনি বলবেন, না হলে রাসেল ভাই আমি কিন্তু আর ঘটনা পাঠাবো না, কারণ আপনার আপনি ঘটনা শোনালে বা আপনি ঘটনা পাঠালে যে একটা আনন্দ পাওয়া যায়, যে একটা শান্তি পাওয়া যায় রাসেল ভাই, ওই শান্তিটা আর ওই আনন্দটা আমি অন্য যে কোনো ভূত গল্প বলেন, ভূতের যে কোনো একটা শো বলেন, ওগুলার ভিতরে যদি শুনি, পুরা দিনও শুনি, ওই একটা ফিল, একটা শান্তি পাওয়া যায় না রাসেল ভাই। তো আমি আপনার ছোট ভাই হিসাবে একটা অনুরোধ করবো রাসেল ভাই, যে আমার ঘটনাটা আপনি অন্তত নিজের মুখে বলবেন। ধন্যবাদ রাসেল ভাই, অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলে সিলেক্ট হলে অবশ্যই আমাকে জানাবেন রাসেল ভাই, ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন অবশ্যই আপনি।
ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। 30 দিন সিয়াম সাধনার পরে ঈদ আসে আনন্দ নিয়ে, এবং ঈদের প্রত্যেকটা মুহূর্ত আনন্দময় হয়ে উঠুক। সৃষ্টিকর্তার কাছে এই কামনা, ঈদ যেমন আনন্দময় তেমনি আনন্দময় হোক প্রতিটি দিন। এবং ঈদ শেষে ফিরে আসার কষ্টটাও অনেক, এবং এই ফিরে আসার কষ্টের সাথে কিছু আনন্দ মেশানো থাকে, আর সেটি হয় আমাদের সারা বছরের পথ চলার প্রেরণা এবং আরও একটি ঈদের জন্য অপেক্ষা। এবং সেই অপেক্ষার মাঝে যে শক্তিটুকু প্রয়োজন, সেই শক্তি হয়তো আমরা সঞ্চার করি সেই কয়েকদিনের স্মৃতি থেকে। এভাবেই জীবন চলে যায়। ঈদ একটা মানুষ যতবার জীবনে পায় ততবারই তার উপভোগ করা উচিত, আপনজনের সাথে ফিরে যাওয়া উচিত আপনজনের কাছে, এবং আপনজনের সাথে উপভোগ করা প্রতিটা মুহূর্ত ধরে রাখা উচিত স্মৃতির পাতায় সারা জীবনের জন্য। এবং আশা করছি আপনারা সবাই ঈদ চমৎকারভাবে কাটাচ্ছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।
রাসেল।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন এবং সবসময় ভালো তলেই থাকেন আপনি। তো আমার নাম হচ্ছে আব্দুর রহমান, আমি চাঁদপুর জেলার মতলব উপজেলা যে কোনো একটা গ্রামের বাসিন্দা। তো রাসেল ভাই, আপনার যে ভূত FM বা ভূত .com এর গল্পগুলো না শুনে রাত্রে আসলে ঘুমানোটা অনেক অসম্ভব একটা বিষয়। তো আমার এটা বলতে গেলে একটা নেশার মতো হয়ে গেছে আর কি, যে কোন জিনিসের একটা নেশা থাকে সেরকমই আপনার এই ভূত.com এর একটা নেশা আমার আর কি বলতে গেলে। তো রাসেল ভাই, আপনি একটা অনুরোধ করছি আপনার কাছে, যদি আমার ঘটনাটা শুনে থাকেন বা প্লে করার মতো হয়ে থাকে তাহলে একটা রিকোয়েস্ট করবো বড় ভাই হিসাবে। আমার তো এতটুকু সামর্থ্য ছিল না বা সামর্থ্য নাই যে আমি ওই সময়কার সময় পড়ালেখা এত করতে পারি নাই, সেই জন্য আমি ইমেল করে পাঠাইতে পারি নাই, সরি ভাইয়া। তো আমি একটা অনুরোধ করব ভাই আপনার কাছে, যদি আমার এই ঘটনাটা সিলেক্ট হয় আপনি একটু নিজের কণ্ঠে বলবেন, আর যদি না বলতেন তাহলে ঘটনাটা আপনার দিয়ে না বা সিলেক্ট করেন না। কারণ আসলে আপনার মুখে যে ঘটনাটা ওইটা শোনার যে মজাটা ওইটা আর কোনো ভাবে আমি পাই না, বা আমার ভয়েসও এটাই মজাটা বা এই একটা যে ঘটনা একটা ফিল আসে ওই ফিলটা আমি পাবো না। তো আসলে ভাই যদি সিলেক্ট হয় অবশ্যই ছোট ভাইয়ের একটা রিকোয়েস্ট হিসাবে, হয়তো আল্লাহ এতটুকু সামর্থ্য দেয় নাই যে আমি এই ঘটনাটা ইমেল লিখে ইমেল করতে পারতাম, অবশ্যই করতাম যদি সম্ভব হইতো ভাই। আমার দুই তিনটা বন্ধুকেও বলছি কিন্তু ওরা বলে যে আমার ঘটনাটা সিলেক্ট হবে না, এই জন্য আর কি ওরা লেখে নাই ভাই। যদি ছোট ভাইয়ের একটা আবদার রাখেন ভাই অবশ্যই অনেক ধন্য হব। তো আসলে ভাই বেশি কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাই, মূল ঘটনা যেটা। তো রাসেল ভাই মূল ঘটনাটা শুরু হয় হলো 1995 সালের দিকে। এটা হচ্ছে একটা গ্রামীণ পুকুরকে কেন্দ্র করে। তো রাসেল ভাই মূলত এটা আমার নানির বাড়ির আমার মা বা মামাদের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো রাসেল ভাই ঘটনাটা শুরু হয় হলো একদিন দুপুরে, আমার যে আপন মামা আছে দুইজন বা আমার খালা আছে, ওনারা মোট 9 ভাই বোন ছিল আমার মা খালারা। তো ওনারা আমার যে নানি বাড়ি পুকুরটা কিন্তু ওনাদের এই বাড়ি বা পুকুর কিন্তু প্রায় ইংরেজদের আমলের বাড়ি বা পুকুর, তো বহুত আগের ভাই। তো সেই পুকুরে আর কি ওনারা গোসল করতেছিল। তো গোসল করতে করতে হঠাৎ আমার মামা দুইজন ডুব দেয়, মানে পুকুরের ভিতরে ডুব দেয়, গোসল করতে করতে ডুব দেয় কিন্তু ওনারা আর উপরে উঠে না। তো আমার মা ওনারা ভাবছে যে ফাইজলামি করতেছে অন্যদিক দিয়ে উঠছে। তো রাসেল ভাই বলে রাখা ভালো যে পুকুরটা কিন্তু বিশাল ছিল, অনেক বড় ছিল পুকুর, কিন্তু মনে করছে অন্য কোনো দিক দিয়ে উঠা ওনাদের ভয় দেখাতেছে। তো আমার মা ওনারা এত গুরুত্ব দেয় নাই, তো সেই কারণে কতক্ষণ দেখা উইঠা চলে আসছে। তো যেহেতু উইঠা চলে আসছে তখন আমার নানা আসছে, নানা আয়সা জিজ্ঞাসা করছে আমার মার নাম হচ্ছে হাজারা। তো বললো যে হাজারা তোর আমার যে দুইজন মামা ওনার একজন নাম হলো রনি আর একজন নাম হচ্ছে রবিন। তো বললো যে রনি আর রবিন কোথায় কোন জায়গায় আর কি। তো আমু বললো যে ওরা তো আমাদের সামনে ডুব দিল, তো ওরা আর উঠে আসে নাই, আমরা মনে করছি যে ওরা অন্য কোন সাইড দিয়ে উঠে আসছে। তো আমার নানা বললো যে অন্য সাইড দিয়ে কেউ উঠে আসে নাই, তো সেই কারণে আপনার আমার নানা আর কি সাইড দিয়ে দেখতেছে, পুরা পুকুর খুঁজা ফেলছে চারিদিক দিয়ে ঘুরছে বা বাড়ির আশেপাশে জিজ্ঞাসা করছে, তো কেউই দেখে নাই। তো সেই ক্ষেত্রে আমার নানা আর কি আমার নানা সহ আমার নানার যে ভাই বা আমার বড় নানা বা আমার বড় বাবা বলে আমার নানার বাবা আর কি, ওনারা সবাই খোঁজাখুঁজি শুরু করছে। তো খুঁজতে খুঁজতে প্রায় সন্ধ্যার হয়ে গেছে আর কি। তো মূলত আমার নানা ছিল, আমাদের যে পারিবারিক মসজিদ ছিল মসজিদের ইমাম ছিল। তো আমার নানা আর কি নামাজ পড়াইতে চলে গেছে, নামাজ পড়ে ঈশা আবার খোঁজা শুরু করছে কিন্তু কোনোভাবেই পায় নাই। তো রাসেল ভাই না পাওয়াতে ওনাদের খুব কষ্ট পাইছে বা এরকম একটা কষ্ট চলে আসছে যে গেল কোন জায়গায়। তো রাসেল ভাই এরকম হইতেছে তো আর খোঁজ পাওয়া যায় না ওনার। তো নেক্সট মানে পরের দিন আর কি আপনার আমার আমার নানাদের পাশের ঘরেরই একজনের দুইটা বাচ্চা, তো ওনার নাম ছিল একজনের নাম রুবি আর একজনের নাম হচ্ছে আপনার মাসুদ। এই দুইটা বাচ্চা আবার গোসল করতে যায় পরের দিন, তো গোসল করতে গিয়ে সেম কাহিনী ঘটে রাসেল ভাই জি, ওনারা দুইজনও ডুব দেয়, ডুব দিয়ে আর উপরে উঠে আসে না। তো সেক্ষেত্রে ওনাদের বাবা মা ছিল যে দুইজন, ওনারা কিন্তু পুকুর ঘাটে বসে ছিল কথা বলছিল আর কি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওনারা খেয়াল করলো যে ডুব দিছে আর উঠে আসতেছে না। তো ওনারও চিল্লা মানে কতক্ষণ দেখলো, দেখে আর কি চিল্লা পাল্লা শুরু করলো। তো চিল্লা পাল্লা করতে করতে এই আবার খোঁজাখুঁজি শুরু হলো, খুঁজতেছে খুঁজতেছে। তো আসলে এই দিনকার রাতে আর পাওয়া যায় না ওদেরকে। তো রাসেল ভাই পরের দিন ভোরে ফজরের নামাজে ফজর আজান দিবা আমার নানা যে আজান দিয়ে নামাজ পড়াবে আর কি। তো ওই পুকুর পার দিয়ে কিন্তু মসজিদে যেতে হয়। তো পুকুর পার দিয়ে যেহেতু যেতেছে দেখতেছে যে একটা সাদা পাগড়ি টুপি পাগড়ি পরা লম্বা লম্বা দাড়ি জুব্বা পরা একটা অবয়ব আর কি, আপনার মানুষের মতোই দেখতে অবিকল কিন্তু শরীর থেকে অনেক আলো বেড়ে বাইর হইতেছে আর কি। তো দেখলো যে ওই জিনিসটা পুকুর থেকে উঠলো, উঠা ওই পুকুর পাড়ে কিন্তু একটা বিশাল আপনার যে কি বলে কদম ফুল গাছ ছিল আর কি, ওই গাছের উপরে উঠলো। উঠা দেখলো যে নাচতেছে, তো নাচতে নাচতে বললো যে আমার নানার চোখ গেল। তো আমার নানাকে বলতেছে যে এদিকে, তো এদিকে বলার সাথে সাথে আমার নানা দেখে আর কি অজ্ঞান হয়ে গেছে। তো অজ্ঞান হয়ে গেছে তারপরে চিৎকার দিয়ে আর কি, চিৎকার দিয়ে অজ্ঞান হওয়ার পরে তো আরো মানুষ শুনলো মসজিদের কাছে যে আর কি অজ্ঞান হয়েছে চিৎকার দিয়া। তো সেক্ষেত্রে মানুষ শুইনা মানে মানুষ শুনছে শুইনা আইসা আমার নানার কাছে আসলো, ধরলো, ধরে নিয়ে বাসায় নিয়ে পানি পানি দিয়ে জিজ্ঞাসা করলো। তো জিজ্ঞাসা করার পরে আমার নানা সবকিছু ঘটনা খুলে বললো। তো তারপরে আর কি কোন মানুষ ইয়া হয় নাই, তো আর ওই পুকুরের কাছাকাছি যায় না। তো তারপরের দিন আর কি আমাদের যে ওইখানে আমার নানা খোঁজ শুরু করলো যে এটা কি ভাবে সমাধান করা যায়। তো খুঁজতে খুঁজতে দুইটা কবিরাজ পাওয়া গেছে আর কি, আপনার এই কি বলে এই যে নারায়ণপুর বা নারগাঁওর কাছাকাছি অনেক নাম করা দুইটা কবিরাজ। তো রাসেল ভাই যারা মতলবে থাকে তারা চিনবে নারায়ণপুর নারগাঁও জায়গা দুইটা চিনবে। তো ওইখান থেকে দুইটা কবিরাজ আনা হলো। তো আনার পরে ওনারা কিছু রিচুয়াল করলো, রিচুয়াল করার পরে বললো যে আচ্ছা সমস্যা নাই আমরা তো করলাম, এখন দেখা যাক। তো দেখা যাবে যে রাতে যে কোনো তোমাদের একজনের স্বপ্নে আসবে, আইসা ওরা কি চায় বলবে। তো রাসেল ভাই ওনারা কিন্তু রিচুয়ালের মাধ্যমে ডাকতে চেষ্টা করেছিল, তো তারা আসে নাই। তার জন্য ওনারা কি একটা দোয়া বা ইয়া করছে, করার পরে ওই যে পুকুরটা ছিল ওই পুকুরটার ভিতরে ওদেরকে বন্দি করে ফেলছে। বন্দি করে বলে আসছে যে তোরা হয় এইখানে থেকে যাবি, নাইলে তোরা ক্ষতি করা বন্ধ করে দিবে, আর যদি দুইটার একটাও না করস তাহলে আমরা তোদেরকে ধ্বংস করে ফেলবো। তো রাসেল ভাই এই কথা বলে চলে আর তান্ত্রিক গুলা মানে কবিরাজ গুলা চলে গেছে। চলে যাওয়ার পরে আমার নানা আর কি রাতে ঘুমাইছে, ঘুমানোর পরে আমার নানা স্বপ্নে সাতজন লোক জুব্বা পরিহিত সাতজন লোক আসছে। তো আয়সা আমার নানাকে বলতেছে যে তুই কাজটা ঠিক করলি না, তুই এটা কি করছস। তো আমার নানা বলতেছে যে কি করব, তুই তো আমার সন্তান দুইটা সন্তানকেই খেয়ে ফেলছস তোরা, আমি কি করব, এখন আমাকে খেলো কোনো কিছু করার নাই, তোদেরকে শেষ করবো আমি। তো রাসেল ভাই এই কথা বলার পরে তো ওরা বললো যে আচ্ছা আমরা চলে যাব, কিন্তু আমাকে কিছু সত্য আছে। তো বললো যে কি সত্য বল। তো বলল যে সাতটা মানে সাত জায়গা থেকে সাতটা গরু কিনতে হবে, একই দাম হতে হবে গরু সাতটার, তো কোনো দামাদামি করা যাবে না, কোনো কিছু বলা যাবে না। তো সাতটা গরু কিনাই না আমার, এই যে আপনার যে পশ্চিমমুখী বলে যে পুকুরটার দিকে মুখ করে সাতটা গরু এক কোপে এক সাথে আর কি কলার গুলা আলাদা করতে হবে, এক কোপে সাতটা গরু একসাথে এক সিরিয়ালে এক সময়ে এক কোপে আলাদা করতে হবে। তো বললো যে এইগুলা করলে কি তোরা সবাই চলে যাবে, তো বললো যে হ্যাঁ আমরা চলে যাব, আর তোদের যে সন্তান বা যারা যে চারজনকে নিছি ওরা এখন আমার নানা বললো আর কি তোরা যাদেরকে নিছিস ওদেরকে কি কোনো ক্ষতি করবি না সুন্দর মতো দিয়া যাবি, তো বললো যে হ্যাঁ আমরা দিয়া যাব। তো এই কথা বলার পরে বললো আবার বলছে যে 50 কেজি চাউলের ভাত রেদে একজন যে কোনো একজন নিয়ে যাবে, কিন্তু তার শরীরে একটা সুতো যেমন না থাকতে পারে। তো এই কথা বলার পরে এখন সমস্যা হচ্ছে যে এরকম এত সাহসী কাকে পাবে যে এই জিনিসগুলো নিয়ে যাবে বা দিয়ে আসবে। তো রাসেল ভাই মূলত এই কথা বলার পরে আপনার কিনা হলো আমার যে নানা, উনি আবার আমার বড় নানাকে বা ওনার যে ভাই বড় ভাই বললো যে ওনাকে বললার পরে উনি সাত জায়গা থেকে সাতটা গরু কিনে আনলো। তো আনার পরে সাতটা কষাই মতলব নাম করা সাতটা কষাইকে আনা হলো। তো আনার পরে একটা টাইম দেওয়া হলো যেমন 12টা একে বা 12টার দিকে এক টাইমেই সাতটা গরুর মাথা